সালামু আলাইকুম, স্বাগত সবাইকে ভূত স্টুডিওতে। বৃহস্পতিবার রাত এবং বৃহস্পতিবার রাত আসলেই আসলে মানে আমাদের প্রত্যেকের মনে একটা অন্যরকম আনন্দ কাজ করে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো সবকিছু মিলিয়ে আমি আপনি আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি, কারণ ভূত স্টুডিও একটা ডিফারেন্ট রকম যদি বলি যে প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা আসলে সাধারণত রেডিওতে যেই ধরনের প্রোগ্রাম আমরা শুনি সেটা মর্নিং শো হতে পারে, ইভিনিং শো হতে পারে, কমেডি শো হতে পারে, মিউজিক্যাল শো হতে পারে, কিন্তু এর বাইরে যেও যাদের টেস্টটা একটু ডিফারেন্ট, যারা আসলে গল্প শুনতে ভালোবাসেন এবং গল্পের ভেতরে তো অনেক ভ্যারিয়েশন থাকে, জীবন গল্প হতে পারে, ভালোবাসার গল্প হতে পারে, ভৌতিক গল্প হতে পারে, ঠিক এই জায়গাটায় যাদের ফ্যাসিনেশন মারাত্মক লেভেলের, প্যারানর্মাল গল্প যারা শুনতে ভালোবাসেন এবং দীর্ঘদিন যাবৎ যারা জাগো এফএম 94.4 এর সাথে কানেক্টেড, সো সেই মানুষগুলো কিন্তু আমাদের জন্য প্রচন্ডভাবে অপেক্ষা করে যে ভূত স্টুডিওটা কখন শুরু হবে। তো স্বাগত আপনাকে ভূত স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে। সঙ্গে রয়েছে আমি আর্য অপূর্ব এবং আপনি দেখছেন এই মুহূর্তে জাগো এফএম এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমাকে এবং একই সঙ্গে জাগো এফএম এর যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল রয়েছে এছাড়া আরও বেশ কিছু প্ল্যাটফর্ম থেকে কিংবা আর্য অপূর্বর ফেসবুক পেজ থেকে হয়তো আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো স্বাগত এবং একই সঙ্গে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামে তো আমাদের সরাসরি যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলতে এই অর্থে আমার ঠিক যদি বলি সেটা হচ্ছে যে কলেজ লাইফের খুব কাছের একটা বন্ধুর সাথে কিছুদিন আগে দেখা হলো। সে একটা বেসরকারি ব্যাংকে এখন কর্মরত রয়েছেন এবং ওর কাছ থেকে খুব উইয়ার্ড একটা ঘটনা শুনলাম। ব্যাপারটা ছিল যে আমরা যেহেতু বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বাট থাকে না যে সায়েন্সের স্টুডেন্টদের সাথেও কিন্তু বা কমার্সের স্টুডেন্টদের সাথে আর্টসের স্টুডেন্ট মানে সবার সাথে সবার একটা বন্ধুত্ব হয়। সো ওরকম সায়েন্সের যে কোনো একজন স্টুডেন্টের সাথে আমার সেই বন্ধুটার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। তো ঘটনাটা প্রায় মাসখানেক আগের একটা ঘটনা। কোনো একটা সন্ধ্যায় সে কুষ্টিয়াতে তার যে গ্রামের বাড়ি, সে গ্রামের বাড়িতে ফিরছিল, তার বাড়িতে ফিরছিল বাজার করে। ঠিক বাজার করে ফিরবার পথে রাস্তায় একটা টি স্টলের সামনে সেই বন্ধুটাকে সে আবিষ্কার করে যার সাথে কলেজ লাইফে চমৎকার কিছু স্মৃতি আমাদের ছিল। তো অনেকক্ষণ তার সঙ্গে আড্ডাও দেয় এবং টি স্টল থেকে চা নিয়ে হচ্ছে চাও খায়। বাট দ্য থিং ইজ, কিছুক্ষণ পর যিনি টি স্টলের চা বিক্রেতা ছিলেন তিনি যেটা আমার বন্ধুকে বলেন যে আপনি একা একা কার সাথে কথা বলছেন, আপনার আপনি দুইটা চা চাইলেন, একটা চা তো টেবিলেই পড়ে আছে, আপনি একটা চা খাচ্ছেন, একা একা কার সাথে কথা বলছেন। তো তার কিছুক্ষণ পর সে আবিষ্কার করে যে তার পাশে কেউ নাই। তো ঘটনাটা কেন ঘটলো বা কি জন্য ঘটলো, কেন সেই বন্ধুটা তার সঙ্গে এসে দেখা করলো, এবং খুবই উইয়ার্ড আরও একটা ব্যাপার ছিল যেই কলেজ ইউনিফর্ম আমরা পরে দেখা গেছে যে কলেজে যেতাম বা হচ্ছে যে ইউনিফর্মটা আমাদের সেই তৎকালীন সেই সময়টা ছিল সেই ইউনিফর্ম পরা অবস্থায় আমার সেই বন্ধু তাকে দেখেছিল। তো এইটা কি আসলে হ্যালোসিনেশন নাকি আদৌ ঘটে গেছে আমরা জানি না, এবং আমাদের সেই বন্ধুটার সাথে যাকে ও দেখেছিল, তো ওর সাথে আমাদের কারোরই এই মুহূর্তে কোনো কমিউনিকেশন নাই। ওর নাম ছিল উৎপল। সো আমি জানি না এই মুহূর্তে উৎপল বাংলাদেশে আছে কিনা কিংবা অন্য কোনো জায়গায় রয়েছে কিনা বা কেমন আছে, উই হ্যাভ নো আইডিয়া। বাট উৎপল কেন ওর সাথে এসে দেখা করলো এবং সেই কলেজের সেই যদি বলি যে ড্রেস, সেই ড্রেস পরা অবস্থায়, এটা আসলেই জানি। অনেকেই বলতে পারেন যে ভাইয়া খুবই উদ্ভট একটা ঘটনা দিয়ে আজকের ভূত স্টুডিওটা শুরু হলো। ব্যাপারগুলো আসলেই অনেক বেশি উদ্ভট থাকে, ব্যাপারগুলো খুবই উইয়ার্ড থাকে এবং এরকম ঘটনা কিন্তু প্রায়শই অনেকের সঙ্গে ঘটে যায়, এবং সেই ঘটনাগুলো নিয়ে আমাদের ভূত স্টুডিও আশা করছে আজকের আপনার সময়টা দুর্দান্ত রকম ভালো কাটবে। এবং একই সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু আপনি করে ফেলতেই পারেন পরবর্তী এপিসোডের জন্য। এবং এই মুহূর্তে মোটামুটি যারা আমাদের সঙ্গে রয়েছেন রাত্রেবেলা এই সময়টায়, যেহেতু কালকে ছুটির একটা দিন, একটা ফাটাফাটি রকম সময় কাটবে আশা করছি। তো নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান এবং আপনার কাছে যদি এরকম কিছু স্টোরি থেকে থাকে তাহলে রেজিস্ট্রেশন করে ফেলবেন ঝটপট RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। আবারও বলছি, যারা স্টুডিওতে এসে গল্প বলতে পারবেন রাইট, তারাই শুধুমাত্র RBS টাইপ করবেন। এছাড়া অনুষ্ঠান নিয়ে যদি আপনি যে কোনো মতামত আমাদেরকে জানাতে চান সেক্ষেত্রেও টাইপ করবেন JFM স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, তারপর আপনার মেসেজ এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলুন শুরু করা যাক আজকের ভূত স্টুডিও। আর ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা। প্রাণ পরাটাকে চিপস না বিস্কেট, খেয়ে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। প্রথম যিনি গেস্ট রয়েছে তার সাথে একটু পরিচিত হবো। সালাম আলাইকুম ভাই, কি নাম আপনার?
ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমার নাম মোহাম্মদ রিফাত ইসলাম।
রিফাত ভাই একটু জোরে কথা বলবো আমরা।
জি অবশ্যই।
জি রিফাত ভাই, কি করা হয়?
আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি।
মাশাআল্লাহ। সো কতদিন যাবত এই ভূত স্টুডিও শুনছেন আপনি?
আমি ভাই ভূত স্টুডিও শুনি 2017 সাল থেকে।
বাহ মাশাআল্লাহ, অনেক পুরনো একজন বন্ধু। কিছুদিন আগেও আমি নিজে দর্শকের সারিতে বসে যখন ভূত স্টুডিও দেখছিলাম যে উদয় ভাইয়ের উপস্থাপনায়, তখন একটা ইন্টারেস্টিং এরকম একটা ঘটনা ঘটেছিল। যিনি গেস্ট ছিলেন তিনি সেই 2017 সাল থেকে আমাদেরকে শুনে আসছেন। তো এই ব্যাপারগুলো মাশাআল্লাহ আমাদেরকে খুব বেশি ইন্সপায়ার করে। সো রিফাত ভাই, প্রথম ঘটনাটা শুনছি আমরা।
প্রথম ভাইয়া, একটা ব্ল্যাক মেজিকের কাহিনী আমি শুরু করতে চাচ্ছি। কোন কথা না বলে সরাসরি ঘটনা চলে যাচ্ছে। রংপুর ঠাকুরগাঁওয়ের মাধবপুর নামে এক এলাকার একটা ঘটনা। ওই এলাকায় এক লোক ছিল, এটা সম্ভবত 1985 কিংবা 86 ওই সময়কার ঘটনা। তো ওই যে লোকের কথা বলছি, ওই লোকের নাম ছিল মুন্সী। ওই এলাকায় ওনার বেশ নাম ডাক ছিল, আর ওই সময়কালে উনি ওই এলাকায় খুব ধনী ব্যক্তি ছিল। মানে ওই তাদের এলাকার মধ্যে খুব ধনী ব্যক্তিদের মধ্যে উনি সবচেয়ে সবার উপরে ছিল আর কি, শীর্ষে ছিল। ওনার এটি সবই ভালো ছিল, মনে করেন আচার আচরণ বা সবাই ওনার ভালো জানতো, সম্মান করতো, শ্রদ্ধা করত। পাশাপাশি ওনার কোন এলাকাতে আমার কোনো ব্যাড রেকর্ড ছিল না। কোন এলাকায় কোনো বিচারশালী শুনে ওনাকে ডাকতো বা দেখা গেছে কোনো না কোনো সমস্যা হলে সবার এখন নাকি ডাকতো। বিচারশালী শুনে একটা নেতা টাইপের লোকজন ছিল আর কি। আর পাশাপাশি উনি একটা ব্যবসা করতো, ব্যবসাটা ছিল গাছের ব্যবসা। যারা এলাকায় থাকেন তারা হয়তো শুনলে বুঝবেন, কিছু কিছু এলাকা এখন এখনো দেখা যায় যে গাছের ব্যবসা হয় এরকম। তো গাছ কেটে লাকড়ি এদিক থেকে সেদিক বিক্রি করা, ক্রয় করা, এগুলো ওনার কাজ ছিল। তো এরকম একদিন উনি দুপুরবেলা হঠাৎ করে কাজ সম্পূর্ণ না করে বাড়িতে ফিরে আসে। ফিরে আসে ওনার ওই ওনার স্ত্রীকে ডাক দেয়। ওনার স্ত্রী রীতিমতো ঘর থেকে বেরিয়ে আসে। ওনার স্ত্রীকে বলে যে আমার কেমন ধরনের শরীরটা খারাপ লাগতেছে, বুকে ব্যথা করতেছে, এমন ধরনের এক গ্লাস পানি নিয়ে আসো তো। স্ত্রীর পানি আনতে যায়, তো পানি নিয়ে আসে 2-3 মিনিট এতটুকু সময়। এর ভিতরে ওই মুন্সী লোকটা ওখানে মারা যায়, মানে শ্বাসকষ্ট একবার ই হয়ে ওখানে মারা যায়। কারণ স্ত্রী তো এসে দেখে অবাক, চিৎকার দিয়ে বাড়ির যত লোকজন ছিল সবার একসাথে জড়ো করে ফেলে। সব লোকজন আসে, সবাই দেখে হতভম্ব, কি ব্যাপার, কি হলো। ভালো মানুষ বেরোলো সকালে বাড়ির থেকে, এখন সুস্থ মানুষ কীট থেকে কি, বাড়িতে একটা শোকের ছায় নেমে আসে। কেউ কিছু বুঝতেছিল না। ওই এলাকায় আবার এক, আর ওই সময় ওই এলাকায় শুধু একটাই মতো মসজিদ ছিল। ওই মসজিদে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেবকে ডাকা হয়, লাশকে গোসল করানো হয়, মানুষ মারা গেলে দাদা করা হয়, ওগুলো সবই উন্নত করা হয়। তো দাফন কাফনের পরে ওই যে মুন্সী লোকটা যে মারা গেছে, উনি ওনার বাড়ির পাশে একটা পারিবারিক কবরস্থানের জন্য আলাদা জায়গা করে রেখে গেছিল। ওখানে ওনার কবর দেওয়ার আগে দুটা কবর দেওয়া হয়েছে, মুন্সী কবর দিয়ে তিনটা কবর হয় আর কি। ওখানে দাফন কাফন করার পর যে যার মতো চলে যায়। এভাবে একদিন যায়, দুই দিন যায়, ওই যে ইমাম সাহেব যে জানাজা পড়ে, যে ওই মুন্সী জানাজা পড়ছে, এরকম একদিন উনি যে মসজিদে নামাজ পড়াতো, ওনার এই মসজিদ থেকে আবার ইমাম সাহেবের বাড়ি ছিল প্রায় 1 কিলোমিটার মতো দূরত্ব, আর ওই মসজিদ থেকে কবরস্থানের দূরত্ব ছিল প্রায় 1/2 কিলোমিটার এরকম। তো ওই ইমাম সাহেব যখন নামাজ পড়তে আসতো, আসর নামাজের সময় আসলে একবার, আসর মাগরিব এশা তিন ওয়াক্ত নামাজ একবার শেষ করে পরে উনি বাসায় ফিরত, যেটা একটু মোটামুটি দূরের পথ ছিল, বুঝতেই পারছেন। এরকম একদিন উনি এশা নামাজ শেষ করে মসজিদে গুজগাছ সবকিছু ক্লিয়ার করে মসজিদ তালা মারে আসতে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে আর কি। রাত্র 9:30 বাজে, আর এলাকায় ওই সময় 1985 সালে তো রাত্র 9:30 অনেক, এখনো দেখা যায় আপনার গ্রামে রাত্র 9:30 বাজে, এটা অনেক রাত মনে হয়। তো উনি যখন ওই বাড়িতে ফিরছিল, যখন উনি কবরস্থানের পাশে আসে, তখন শুনতেছে যে কবরস্থানের ভিতর থেকে জিকিরের আওয়াজ আসতেছে। উনি একটু বেশ অবাক হয়, কি ব্যাপার, এখানে কে জিকির করতেছে। পরে ভাবলো হয়তো বা মুন্সী, তো যে মুন্সী মারা গেছে, এখানে তো মুন্সীকে মুন্সী লোকটাকে দাফন করেছে বেশি দিন হয় নাই, কেবলমাত্র 2-3 দিন হইল, তো হয়তো বা ভালো লোক ছিল, জিকির আজকে করতেছে। উনি এটা ভেবে, এ ধরনের কিছু ভেবে নর্মালি ভাবে উনি ওখান থেকে চলে যায়। দ্বিতীয় দিন সেম, উনি যখন বাড়িতে ফিরতেছিল এসে নামাজের পরে, দ্বিতীয় দিনও সেম জিকিরের শব্দ উনি শুনতে পাচ্ছে। তো শোনার পরে এদের উনি তেমন একটা গুরুত্ব না দিয়ে ওখান থেকে বাসায় ফিরে যায়। তৃতীয় দিন ভাইয়া, তৃতীয় দিন যখন উনি ওখান থেকে যাচ্ছিল, তৃতীয় দিনও সেম কাহিনী, যখন কবরস্থানের পাশে এসে দাঁড়ায় ওই জিকিরের শব্দ উনি আজকেও শুনতেছে। এবার উনি কি করে, এবার উনি বিষয়টা এরিয়া যায় না, এবার একটু উনি দাঁড়ায়, ওনার মনে একটু সন্দেহজনক লাগে, উনি মনে মনে ডিসাইড করে যে বিষয়টা কি আসলে একটু দেখতে হবে, একটু বুঝতে হবে। পরবর্তীতে উনি কিছুক্ষণ দাঁড়িয়ে ওটা মনোযোগ দিয়ে শুনছে। শোনার পর উনি দেখল যেটা জিকির ঠিক আছে, কিন্তু কোন ভাষার জিকির? আমরা সাধারণত জিকির করি যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ এরকম, কিন্তু এই যে জিকিরটা হচ্ছে এটা এরকম কোন জিকির না। উনি বেশ চমকে যায়, আর এটা কোন ভাষা এটা তো উনি বুঝতেছে না। এবার উনি কবরস্থানের ভিতরে ঢুকে, ওই এরিয়ার ভিতরে ঢুকে উনি পুরোপুরি নিশ্চিত হয় যে ওই যে মুনশির কবর, ওই মুনশির কবরের ভিতর থেকে এই আওয়াজটা আসতেছে। এবার উনি কবরের কাছে যায়, কাছে যাওয়ার পরে যখন উনি বিসমিল্লাহ বলে কবরের হাত রাখে, তখন এই আওয়াজটা আসতে বন্ধ হয়ে যায়। হুজুর বেশ চমকে যায়, একটু ভয় পায়, তারপর হুজুর আবার ওখান থেকে চলে আসে। যখন ওই এরিয়ার কবরস্থানের বাইরে আসে, তখন আবার সেম শব্দ। তো হুজুর কি করে, হুজুর এখন দাঁড়ায় না, ওখান থেকে আসতে চলে যায়, বাসা যায়। পরদিন ফজরের নামাজের পরে ওই ইমাম সাহেব, তার এক ওস্তাদ ছিল, মানে বড় হুজুর আর কি, উনি ওনার সাথে দেখা করে, এবং দেখা করে পুরো বিষয়টা উনি ক্লিয়ারলি খোলাখুলি ভাবে বলে যে এরকম এরকম কাহিনী। আর ওই যে ওস্তাদের সাথে দেখা করে, উনি আবার জিন ভূতের বিষয়টা পারদর্শী ছিলেন, বা মানুষকে জিন ভূতে আসর করলে উনি এই বিষয়গুলো সমাধান করতেন, এই বিষয়ে আমার খুব দক্ষতা ছিল আর কি। ওনাকে সব বিষয়টা খোলাখুলি যখন বলে, বলার পরে উনি বলে আচ্ছা ঠিক আছে, তুমি আজকে এসে নামাজের পরে মসজিদ থেকে বের হবা না, আমি আসবো তারপর বের হব। যেই বলা সেই কাজ। উনি ওস্তাদ আসে, একটু লেট হয়, দশটা সাড়ে দশটা বেজে যায়, বলে চলো আজকে দুজন একসাথে যাবো কবরস্থানে। তারপর দুজন একসাথে যায়, যাওয়ার পরে আজকেও সেই সেম শব্দ, সেম জিকিরের শব্দ শুনতেছে। এবার বড় হুজুরও বেশ চমকে যায়, তো বিষয়টা বুঝতেছে না, যে উনি বুঝতেছেন এটা কোন ভাষার জিকির, বা এরকম ভাষা উনি আগে কখনো শোনে নাই, বেশ আশ্চর্য। ছোট হুজুরকে বলে আসলে এখানে কাহিনীটা কি, এটা বুঝতে সময় লাগবে। আর ওই যে বড় হুজুর, ওনার আবার আনুগত্য দুইজন জিন ছিল, একজনের নাম মোহাম্মদ বেলাল, একজনের নাম মোহাম্মদ ইয়াসিন, এরকম। তো ওই হুজুরকে বলে আপনি ভয় পাবেন না, আমি আমার আনুগত্য জিনদের ডাকছি, দেখছি এখানে সমস্যাটা কি, বা এখানে কি করা যাচ্ছে। ওই যে মোহাম্মদ ইয়াসিন, ওনাকে প্রথম ডাকা হয়, ডেকে উনি এসে হুজুরকে সালাম দেয়। আর ওই যে ওস্তাদ কথা বলতেছে জিনের সাথে, এরা ওই ছোট হুজুর, উনি আবার কিছু শুনতেছে না, শুধু ওই হুজুরের কথা শুনতেছে, জিনের কথা শুনতেছে না। উনি বুঝতে পারছে যে ওনার আনুগত্য জিনের সাথে উনি কথা বলছে। যাই হোক, পরে উনি ওনার ওই জিনকে বলে যে এখানে এরকম এরকম সমস্যা, একটু দেখো এখানে কি হচ্ছে, আসলে বিষয়টা কি, একটু এসে আমাকে জানাও। তো কিছু 10-15 মিনিট পরে ঘুরে আসে, ওই হুজুরকে বলে যে আসলে এখানে কি হচ্ছে বিষয়টা আমরা বুঝতে পারতেছি না, আমি এ বিষয়ে ব্যর্থ, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। পরবর্তীতে যে আরেকজন জিন ছিল মোহাম্মদ বেলাল, ওনাকে ডাকা, উনি আবার ছিল একটু শক্তিশালী জিন। ওনাকে ডাকার পরে ওনাকে সেম বলা হয় যে দেখো তো এখানে কি হচ্ছে, আশেপাশে এরকম এরকম সমস্যা, আমাদের কিছু বুঝতেছি না, আমার কাছে খুঁজে পাচ্ছি না, দেখো কি করা যায়। তারপর ওই যে বেলাল জিন, বেলাল নামে জিনটা, উনি বলছে যে ঠিক আছে হুজুর আমি দেখতেছি। উনি 20-25 মিনিট পরে এসে হুজুরকে বলে যে হুজুর এখানে আমাদের জিন প্রজাতির বা কোনো পিসার শ্রেণীর কিছু নাই, এটা আমি পুরোপুরি নিশ্চিত আপনাকে বলতেছি। আর যেহেতু এই ধরনের কিছু নাই, সেহেতু এখানে কোনো মানুষের কারসাজি আছে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে, যতটা সাহায্য দরকার আমরা আপনাকে করবো, সমস্যা নেই। এবার হুজুর একটু হুজুরের কপালে চিন্তার ভাস পড়ে যায়, কি ব্যাপার মানুষের কার সাথে কিভাবে হবে, এটা কবরের ভিতর থেকে আসতেছে। তারপর হুজুর কি করলো, ওই কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তো কবর খোঁড়ার পরে এক কোনা খুঁড়ে, মানে শুধু মানে বাঁশ সরাই, এক কোনা মাটি সরাইয়া শুধু দেখছে আর কি, ভিতরে সবকিছু ঠিকঠাক আছে, পুরোপুরি ই করে নাই। দেখার পরে হুজুর ভিতরে কোনো সমস্যা দেখতে পাচ্ছে না, আবার ওই কবর ঠিকঠাক করে দেয়। এবার জিনকে বলে যে কবর তো খুললাম, ভিতরে কিছু দেখলাম না, দেখলে সমস্যাটা কি, এটা তো এখনো বুঝতেছি না, না বুঝলে কিভাবে হবে। তারপর ওই যে বেলাল নামের জিনটা, উনি বলে যে হুজুর আমাদের জিনেদের গোত্রে একজন জিন আছে, যে জিনেদের সর্দার বলা হয়, উনি আগের মতো চলাফেরা করতে পারে না, তেমন আগে সব জায়গা যেত এখন যেতে আসতে পারে না, আপনি যদি বলেন বা অনুমতি দেন তাহলে আমি তার কাছে এই বিষয়টা জানাই, জানালে উনি হয়তো বা কোনো সমাধান দিতে পারবে। তো বল ঠিক আছে যাও দেখো কি বলে। তারপরে ঠিক আধা ঘন্টা পরে ফিরে আসে, 25 মিনিট আধা ঘন্টা এরকম পরে ফিরে আসে, এসে হুজুরকে বলে, মানে ওই জিনেদের গোত্রে যে সর্দার, ওই সর্দার তা বলে দিনকে, জিন এসে হুজুরকে বলে যে এরকম আপনি ঠিক 3 দিন পরে কবরটা খুঁড়বেন, এবং কি সম্পূর্ণ খুঁড়বেন, খোঁড়ার আগে কিছু রুকিয়া শিখিয়ে দেয়, ওই রুকিগুলো করতে রুকিগুলো করে কবরস্থানের চারপাশে 4টা খুঁটি গাড়তে হবে আর কি, তারপরে কবরটা সম্পূর্ণ খুঁড়তে হবে। হুজুর বলে ঠিক আছে, যেই বলো সেই কাজ। 3 দিন পরে আসে সাথে যে বিশ্লেষক জিন দুজন, মোহাম্মদ বেলাল মোহাম্মদ ইয়াসিন, তাদেরকে নিয়ে আসে এবং বলতেছে যে সবকিছু ওই যে জিনেদের সর্দার যে রুকিয়ে শিখিয়ে দিয়েছিল ওই অনুযায়ী সবকিছু করে, এবার হুজুর কবরটা খুঁড়তে একটু ভয় পাচ্ছে, জিনকে ওই যে বেলাল জিন ওনাকে বলছে যেখানে কবর তো খুঁড়বো, কিন্তু যদি এই ফ্যামিলি কেউ দেখে ফেলে এটা অন্যমানের নিয়ে করবে, যে হুজুর মানে কবর খুঁড়তেছে, এটা বদনাম ছড়াই যাইতেই পারে গ্রাম অঞ্চল। তো জিনেরা তখন ওই জিন বললো, হুজুর আপনি চিন্তা করেন না, এখানে আমরা একটা মায়াজাল বিছিয়ে দিচ্ছি, যদি কেউ এসেও পরে কিছু দেখতে পাবে না, সেই ব্যবস্থা আমরা করছি। হুজুর তখন হুজুর একটু শান্তি নিঃশ্বাস না, ঠিক আছে ব্যবস্থা করো। তারপর রুকি করা শেষে যখন জিন বললো এখন আপনারা কবর সম্পূর্ণ করতে পারেন, তো রীতিমতো সব কবর ফোড়া হয়। যখনই সম্পূর্ণ বাসটা সরানো হয়, ওই যে ছোট ইমাম সাহেব,
জি
ওই ইমাম সাহেব বলতেছে, আরে এই লোক এখানে কি করে, ওনার কথা আমি চিনি, এই লোক আমি বহুবার দেখছি মুন্সি বাড়িতে আসা যাওয়া করছে, কি ব্যাপার উনি এখানে কেন, ওনার হাতেই দেখি। তা দেখতেছে ওই লোকের হাতে একটা বই, মানে ওটা ছিল একটা তান্ত্রিক, হিন্দু তান্ত্রিক, হাতে একটা বই নিয়ে লাশের উপরে বসে জিকিরের মতো কিছু একটা পড়তেছে, আর ওই দিন পালিয়ে যেতে পারে না, ওই যে কবর খোঁড়ার আগে কিছু রুকিয়া করছে, এই রুকিয়া করার কারণে ওই লোকটা ওই দিন কবর থেকে পালিয়ে যেতে পারে না, কবর ভিতরে ঢুকছে ভাইয়া, মানে বিশাল একটা সুরঙ্গ করে, মানে সুরঙ্গের মাধ্যমে কবরের ভিতরে আসা যাওয়া করতো, তো রুকিয়া করার কারণে ওই লোকটা ওখান থেকে ছুটতে পারছে না, মানে চুম্বকের মতো আটকে আসে। তারপর লোকটাকে ধরে উপরে উঠানো হয়, উঠানোর পরে কবরস্থলে আবার কবর ঠিকঠাক করে দেওয়া হয়। এবার ওনাকে নিয়েও যাওয়া হয় ওই যে বড় ইমাম সাহেব, ইমাম সাহেবের এক বাসায়, বাসা বলতে অফিস রুম ছিল মসজিদের পাশে, অফিস রুমে নিয়ে যাওয়া হয়। এবার ওনাকে আবার রুকিয়ে করে, যখন রুকিয়ে করে তখন লোকটা স্বাভাবিক হয়, এবার স্বাভাবিক হওয়ার পরে বুঝতে পারে যে ওনাকে উনি ধরা গেছে। এবার ওনাকে জিজ্ঞেস করা হয়, উনি কোনো মুখ থেকে টাট কোনো শব্দ করে না, মানে হাজার প্রশ্ন করার পর উনি কোনো কথার কোনো উত্তরই দিচ্ছে না, চুপচাপ বসে আছে। এবার হুজুর তো চিন্তিত, পরে ওই যে জিন দুজন হুজুরকে বলে, হুজুর আপনি একে কিছু উত্তম মাধ্যম দেন বা ই করেন। পরে হুজুররা, হুজুর ওই ছোট ইমাম সাহেব বড় ইমাম সাহেব দুজনই ওনাকে উত্তম মাধ্যম যেগুলো দেওয়া দরকার দেয়, এক পর্যায়ে মারতে মারতে হুজুরের হাত ব্যথা হয়ে যায়, কিন্তু ওই লোকটার মুখ থেকে কোনো টাট কোনো শব্দই বের হয় না, মানে ওনাকে যে আঘাত করছে মারছে মারতেছে ওনার মনে হয় গায়ে লাগছে না, শৈলী লাগছে না। এরকম এক পর্যায়ে হুজুর বেশ চিন্তিত, কি ব্যাপার কি করা যায়, এরকম ভালো তো চলবে না। তারপর ওই জিনকে বলে, তুমি যাও তোমাদের এই যে গোত্রের সর্দার ওনাকে গিয়ে বিষয়টা বলো এরকম এরকম। তারপর যায়, কিছুক্ষণ পরে আবার ফিরে আসে ওই দিনের মতো, এসে বলে দেখেন এর শরীরে কোথায় উঁচু জায়গা আছে, ওখানে আর যদি আঘাত করেন সুরসুর করে সব বলে দেবেন। তারপর খুঁজতে খুঁজতে বা হাতের উপরে মানে কাঁধের উপরে একটা উঁচু জায়গা পায়, সাধারণত লোকের তো টিউমারের মতো আর কি, ছোট্ট একটা উঁচু জায়গা, যখন ওখানে আঘাত করে এখানে এইবার লোকটা মুখ থেকে শব্দ বেরোতে শুরু করে, উনি আ ও চিৎকার করতে শুরু করে, এবার উনি সুরসুর করে সব বলতে থাকে। এবার উনি বলতে থাকে এক ভয়ঙ্কর তথ্য, ওই যে মুন্সি যে মারা গেছে, মুন্সির এক বড় ভাই ছিল, নাম ছিল মোহাম্মদ জুবায়ের, উনি আবার ওই কাপড়ের ব্যবসা করত, উনি ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসা যাওয়া করতো এরকম। এক পর্যায়ে ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়ার শিলিগুড়িতে বসে ওই যে তান্ত্রিকের সাথে ওই জুবায়ের পরিচয় হয়। আর ওই যে জুবায়ের ছিল উনি এবার মুন্সীকে একটু হিংসা করতো, কারণ উনি ছিল বড় ভাই, মুন্সী ছিল ছোট ভাই। এলাকা কিছু হলে কোনো জায়গায় বিচারশালী সে বা সবাই মুন্সীকে যেমন সম্মান শ্রদ্ধা করত, জুবায়ের যিনি ছিলেন ওনাকে তেমন ওই লোকে তেমন একটা গুরুত্ব দিত না। এই বিষয়টা নিয়ে ওই জুবায়ের একটু মন কষা ঘটেছিল, আর প্লাস জায়গা জমি নিয়ে একটু ভাইয়ের সাথে ই ছিল। এই কারণে উনি তান্ত্রিকের সাথে পরিচয় হওয়ার পরে তান্ত্রিককে বলে যে ওনার ভাইকে বান মারতে হবে, তাতে যা যা করা দরকার যত টাকা লাগে উনি দেবে। তারপর তান্ত্রিক বলে ঠিক আছে, আপনি আপনার ভাইয়ের কিছু ব্যবহৃত জিনিস আমাকে এনে দেওয়ার ব্যবস্থা করেন, আপনার যা আপনি যা চাচ্ছেন আমি তাই করে দেব। পরে এক দেড় মাস পরে আবার উনি এসে আবার ওই ব্যবসার কাছে যখন ইন্ডিয়া যায়, ওনার ভাইয়ের একটা ব্যবহৃত লুঙ্গি, একটা গামছা, মাথার কিছু চুল এগুলো কালেক্ট করে নিয়ে যায়। যেহেতু ভাই এগুলো কালেক্ট করা কোনো হামরি কিছু না, কালেক্ট করে নিয়ে যায়, নিয়ে যায় ও তান্ত্রিককে দেয়। আর ওই সময় ওই 1985 সালে ওই সময় 10,000 টাকা ওই তান্ত্রিককে দেয়, যা এখনকার সময় অনেক টাকা, বুঝতেই পারছেন। তো তান্ত্রিক তো টাকার অঙ্ক পেয়ে লোভে পড়ে কাজটা করে। করার পরে ওই তান্ত্রিক দুজন জিনকে পাঠায় মুন্সীকে মারতে, তান্ত্রিকের মুখের কথাগুলো। তো ওই জিন দুজন এসে ওনাকে মুন্সীকে না মেরে আবার ফিরে যায়। ফিরে যায় তান্ত্রিককে বলে যে আপনি যাকে মারতে পাঠিয়েছেন এ কোনো সাধারণ লোক না, এ হচ্ছে চন্দ্রগ্রহণের দিন জন্মগ্রহণ করা একজন মানুষ। একে যদি আবার ফের ওই দিনই হত্যা করা যায় তাহলে একে এর উপর কিছু রুকিয়া করে আমরা শক্তি আমাদের যে শক্তি আছে দ্বিগুণ শক্তি আমরা অর্জন করতে পারবো, প্লাস পাশাপাশি আপনিও। এই কথা শুনে ওই তান্ত্রিক আরো লোভে পড়ে যায়। পরবর্তীতে কি করে, ওই দিনে অপেক্ষা করতে থাকে। আর কিছু কাজবাজ ছিল মনে করেন জিনেরা শিখিয়ে দিছিল যে আপনি এই এনাকে মারার আগে এনার বাড়িতে থেকে কিছু কাজ আপনাকে সম্পন্ন করতে হবে। এই এর কারণে তান্ত্রিক কোনো না কোনো কারণে বাংলাদেশে আসে এবং মুন্সীর বাড়িতে যাওয়া আসা করত। আর মুন্সী তো যেহেতু ভালো মানুষ ছিলেন, ওনার সাথে ওনার বন্ধুত্বের মতো একটা আচরণ হতে বেশ সময় লাগে নাই। এসে বাড়িতে যাওয়ার পরে এরকম বেশ কিছু, কিন্তু মুন্সী বা মুন্সী ফ্যামিলি কেউ বিন্দু মাত্র বুঝতে পারে না যে বিশাল এক উদ্দেশ্য নিয়ে তান্ত্রিক এই বাড়িতে আসা যাওয়া করে। এরকম যখন ওই দিনটা আসে তখন মুন্সীকে তো মেরেই ফেলায়। এইগুলো ওই দিন ওই হুজুরকে সব বলে বিস্তারিত, মানে ওই যে তান্ত্রিক ছিল আগে, সরি তান্ত্রিক বলে হুজুরকে বিস্তারিত। এবার ওই যে বড় ইমাম সাহেবের যে দিন ছিল একজন মোহাম্মদ বিলাল, উনি আর একটা কথা বলছিল যে ওনার যে উঁচু জায়গাটা কেটে ফেলবেন, দেখবেন ওখানে একটা তাবিজ আছে, তাবিজটা বের করবেন, ওনার ওই সমস্ত শক্তি সমস্ত জাদুবিদ্যা ওই তাবিজের ভিতরে। এবার ওই যে তান্ত্রিক উনি তো কোনোভাবে ওটা কাটতে দেবে না, কিন্তু কার কথা কেছে না, জরুরি অবস্থায় করে এক পর্যায়ে কেটে ফেলা হয়। যখন কেটে ফেলা হয় তা তাবিজটা আবার কোনোভাবে ওনার নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পরে ওই তান্ত্রিককে তান্ত্রিক এক পর্যায়ে হাতে পায় ধরে যে আপনারা তো আমার সমস্ত জাদুবিদ্যা সমস্ত শক্তি নষ্ট করে দিয়েছেন, আজকে আর আপনারা আমাকে ছাড়েন না, তো যদি এখন এখান থেকে বেরোই আমার জিনের আমার মেরে ফেলাবে, কারণ আমি তো কাজ সম্পূর্ণ করতে পারিনি। কিন্তু তারপর ওই তান্ত্রিককে কোনোভাবে রাত্রে রাখা হয়, পরদিন সকালে তান্ত্রিককে ছেড়ে দেওয়া হয়, ওই এলাকার বাইরে নিয়ে কোথাও একটা ছেড়ে দেওয়া হয়। তান্ত্রিকের ছেড়ে দেওয়ার দুই দিন বা তিন দিন পরে তান্ত্রিকের লাশ পায় একটা গাছের সাথে। আপনার যেমন আমরা গরু বা ছাগল জবাইকালের উপরে চামড়াটা ছিঁড়ে ফেলি না, এভাবে মনে হয় যে ওনার শরীরের চামড়া উপর থেকে ছিঁড়ে ফেলছে, মানে ছিঁড়ে এক পাল্টা চামড়া ছিঁড়ে ফেলাই দিয়েছে। আর শরীরটা ওনার তিন টুকরা করে ফেলে, মাথাটা এক টুকরা, মাথা থেকে কোমর অব্দি এক টুকরা, আর কোমর থেকে পা অব্দি এক টুকরা, এরকম তিন টুকরা করে গাছে তিন ডালে উল্টো করে ঝুলিয়ে রাখে। এবং এই কাহিনীটা ওই এলাকার সবাই সচক্ষে দেখছে। কাহিনী এখানে শেষ হতে পারতো, এখানে শেষ না। পরবর্তীতে ওই ওনার ভাই যখন আবার দেশে আসে, হুজুরাতে বিষয়টা নিজেদের ভিতরে রাখে, পরে ওনার ভাই দেশে আসার পরে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি নিয়ে পরে ওই ওনার ভাইরে যে ধরে, ওই যে মোহাম্মদ জুবায়ের, ওনাকে গিয়ে ধরে আপনি এই কাজটা কেন করলেন। ওনার ভাই তো প্রথমে স্বীকার দেয় না, পরবর্তীতে যখন হুজুর সমস্ত কাহিনী বিস্তারিত খুলে বলে তখন উনি এক পর্যায়ে স্বীকার দেয়। স্বীকার দেওয়ার পরে উনি ওনার ভুল বুঝতে পারে, এক পর্যায়ে তওবা করে। তারপর ওনারা যদি ফ্যামিলি বিষয় ওনারা মিটমাট করে নেয় যেভাবে হোক, কিন্তু এর 15-16 দিন পরে ওই যে জুবায়ের, ওনার শরীরে মানে ফোড়ার মতো কিছু একটা উঠে আর কি। আমাদের সাধারণত শরীরে ফোড়া উঠলে এগুলো দুই দিন তিন দিন গেলে অটোমেটিক হয়ে যায়, কিন্তু ওই যে ওনার শরীর পুরো শরীর এরকম উঠে, কিন্তু ওগুলো ভালো হয় না, যতই দিন যতই ওনার শরীরে এগুলো উঠতেই থাকে। মানে এক পর্যায়ে ওনার শরীর পছন্দ ধরে যায়, ওনার ধারে কাছে কোনো লোকজন যাইত না। এরকম উনি প্রায় 2-3 মাস বকার পর ওনার যে জুবায়ের উনি মারা যায়। তাই কাহিনী এখানে এই পর্যন্ত আর কি। এটা
এইটা ছিল হচ্ছে আপনার একদম প্রথম ঘটনা আজকে। এদিকে আরো অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি যারা আসলে আমাদের সাথে একদমই শুরু থেকে ছিলেন কানেক্টেড। facebook.com/jagofm রাইট। বারবার যেটা বলছিলাম যে চাইলে আপনি সরাসরি কমেন্ট করতে পারেন কিংবা আপনার ফিডব্যাক গুলো জানাতে পারেন। অনেকেরই যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনাগুলো শুনতে বেশ ভালো লাগে। আমরা চেষ্টা করি সব ধরনের ঘটনাই, সব ধরনের গল্প এখানে আনবার জন্য। অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছি, আতিকুল ইসলাম আছেন ওদের সাথে, দেখতে পাচ্ছি বিকাশ চন্দ্র রয় জয়েন করেছেন, আব্দুল হাসান জয়েন করে আছেন ওদের সাথে, শরীফ বিনতে রাজ জয়েন করে আছেন, মিমি আছেন ওদের সাথে দেখতে পাচ্ছি, এম কে সাইফুল আছেন ওদের সাথে, আহমেদ আলামিন জয়েন করেছেন, মৌ আহমেদ জয়েন করেছেন, মাহাদি জয়েন করেছেন ওদের সাথে দেখতে পাচ্ছি। এবং অনেকেই যেটা আরেকটা সাজেশন দিচ্ছিলেন সেটা হচ্ছে যে লাশ কাটা ঘরের ঘটনা, লেটস সি লাশ কাটা ঘরের ঘটনা কি আমরা আজকে রিফাত ভাইয়ের কাছে শুনতে পাবো নাকি অন্য কোনো গেস্টের কাছে শুনলে শুনতেও পারি, লেটস সি। তো চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, যেখানে আপনি আমাদের সঙ্গে কিন্তু খুব সহজেই কানেক্টেড হয়ে যেতে পারছেন। JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, তারপর হচ্ছে আপনার টেক্সট পাঠাবেন 26969 নাম্বারে। আমরা ডেফিনেটলি আপনার পাঠানো টেক্সটগুলো রিড আউট করার চেষ্টা করবো এবং একই সঙ্গে ফেসবুকে হোপফুলি কানেক্টেড আবারও হয়ে যাব কমেন্ট সেকশনে। টিল দেন আপনি যেটা করতে পারেন, নেক্সট এপিসোডে যদি আপনার কাছে মিনিমাম 3টা গল্প যদি থাকে এবং আপনি যদি সিরিয়াসলি আমাদের এই JFM যে অফিস ঢাকা বাড্ডাতে অবস্থিত এখানে এসে গল্প বলতে পারেন, আপনি আমাদের মাদ্রাসার স্টুডেন্ট হতে পারেন, স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের চাকরিজীবী বা ব্যবসায়ী ভাই ও বোনেরা যারা রয়েছেন তারাও আসতে পারেন, কোনো প্রবলেম নাই। কিংবা আপাতত আপনি কিছু করছেন না, কোনো পেশার সঙ্গে নাই, বাট আপনার কাছে কিছু ঘটনা আছে, প্লিজ ওয়েলকাম। আপনি যে কোনো বয়সের, যে কোনো পেশার মানুষ হতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট উই নিড সাম গুড স্টোরিজ যেগুলো আসলে প্রচারযোগ্য। তো যদি এরকমটা হয় রেজিস্ট্রেশন করুন এখনই, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। রিফাত ভাই এখন আমরা কোন ঘটনাটা শুনবো?
এখন যেটা বলতে চাচ্ছি এটাও এক ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা।
আচ্ছা,
এটা কোন কারণে আমি জায়গাটার নামটা বলতেছি না, যাই হোক সরাসরি ঘটনা চলে যাচ্ছি। এটা যে এলাকার ঘটনা, ওই এলাকার যে মেম্বারশিপ ছিলেন, ওই মেম্বারের এক ছেলে ছিল, ওই ছেলেটা খুব দুষ্টু প্রকৃতির বা চঞ্চল এরকম ছিল। মানে এলাকায় দেখা গেছে কারো গাছের পেঁপে, কারো গাছের ডাব, এরকম ওই ছেলেটা খুবই ই ছিল আর কি। বহুত ওই ছেলের নামে অনেকবার বিচার টিচার আসছে ছেলের বাবার কাছে, কিন্তু ছেলের বাবা যতই বিচার আসে ছেলের পক্ষে কোনো ই করে না, ছেলেকে সাই দেয় আর কি। এরকম করতে 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 ওনার ছেলে এক পর্যায়ে একটা চরম লেভেলে একটা কাজ করে ফেলায়, যার কারণে শেষ পর্যন্ত ঘটনা শুনলে বুঝতে পারবেন। আর ওই এলাকায় এক তান্ত্রিক ছিল, হিন্দুতান্ত্রিক, মানে ওই জিনপুদের কাজ টাজ করত। তো ওই তান্ত্রিকের এক মেয়ে ছিল, উনি আর এই যে তান্ত্রিক উনি ওনার মেয়ে নিয়েই থাকতো ওনার ফ্যামিলিতে, ওনার মেয়ে ছাড়া ওই সময় আর কেউ ছিল না, ওনার আপন জন বলতে ওনার মেয়েই ছিল শুধু, উনি ওনার মেয়ে দুইজন। তো ওনার মেয়ে ক্লাস 9-এ না 10-এ এরকম পড়ে সম্ভবত। এটা আর ভাই এটা ঘটনা 2001 সালের। তো এই একদিন ওই যে মেম্বারের ছেলে এরকম ই করতে করতে একদিন হঠাৎ করে চোখ পড়ে ওই তান্ত্রিকের মেয়ের উপরে। চোখ পড়ার পরে ওই মেয়েকে ডিস্টার্ব করতে করতে দেখা যায় স্কুলে যাওয়ার পথে ডিস্টার্ব করতো, আসার পথে ডিস্টার্ব করতো, বা পথেঘাটে পেলে ডিস্টার্ব করতো এরকম। একদিন কি করে, মেয়েকে স্কুল যাওয়ার পথে পথ আটকে দাঁড়িয়ে পরে মেয়েকে মানে কি অফার করে আর কি, সেটা সাধারণত ই হয়, এবার প্রস্তাব দেয়। তার মেয়েটা ছেলেটাকে বুঝিয়ে বলে যে আপনি মুসলিম ধর্মের, আমি হিন্দু ধর্মের, এটা কোনোভাবে সম্ভব না। এই যে ছেলেকে রিজেক্ট করে দিছে, ছেলের মনে খুব জেদ চেপে বসে, আমাকে মুখের উপরে না বলে দিল, তোকে আমি দেখে নেবো। ওই সময় মেয়েকে থ্রেট দিয়ে আসে, তো মেয়ে চলে যায়। এর কিছুদিন পরে ওই মেয়েকে আবার পথে আটকায়, আর এবার তো আটকায় মেয়ের সাথে কেউ ছিল না স্কুল থেকে ফেরার পথে, আর ছেলের সাথেও কেউ ছিল না। ছেলে খারাপ উদ্দেশ্যে মেয়েকে আটকায়, আটকানোর পরে এক পর্যায়ে জোর জবরদস্তি করে ওখান থেকে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া হয়, যেহেতু মেয়ে মানুষ ছেলে মানুষের সাথে তো ই করতে পারে নাই। তো ওই যে ছেলে, ওই ছেলে যে উদ্দেশ্যে নিছে ওই উদ্দেশ্যে সফল করছে। সফল করার পরে এবার একটু চিন্তিত, যদি কারো কিছু বলে দেয় বা ই করে তাহলে তো পরবর্তীতে সমস্যা হবে, এলে একটু বিচার হবে, মান সম্মান ব্যাপার স্যাপার আছে। এবার কি করলো, মেয়েকে হত্যা করে, গলা কেটে হত্যা করে বস্তায় ভরে, বস্তায় ভরে ওখানে এক ব্রিজ ছিল, যেখানে হত্যা করে ব্রিজের নিচে ফালাই রাখে। এভাবে দেখো তো সময় চলে যাচ্ছে, তান্ত্রিকের মেয়ে বাড়ি ফিরছে না। তান্ত্রিক বেশ চিন্তিত, কি ব্যাপার, আমার মেয়ে তো এত লেট করে কখনো বাড়ি ফিরে না, আজকে তো সময় অনেক হয়ে গেল এখনো বাড়ি আসতেছে না, কাহিনী কি। তান্ত্রিক ওনার মেয়ের খোঁজে বেরিয়ে পড়ে, ওই মেয়ের যত বান্ধবী ছিল প্রত্যেকের বাড়ি বাড়ি যায় জিজ্ঞেস করে, কেউ কিছু বলতে পারে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তান্ত্রিক যতই সময় যাচ্ছে ততই তান্ত্রিক বেশ চিন্তিত। এভাবে একদিন দুই দিন তিন দিন চলে যায়, আবার তিন দিন পরে ওই যে ব্রিজের নিচে লাশ ফালাই রাখছে ওখান থেকে মানুষ আসা যাওয়া করতে পারে না, কেমন একটা বিশ্রী গন্ধ। কোন মানুষ মারা গেলে দুই দিন একদিন গেলে কিন্তু অটোমেটিক গন্ধ বের হয়ে যায়, এভাবে বিশ্রী গন্ধের কারণে মানুষ আসা যাওয়া করতে পারে না। এলাকার কিছু লোক মানে ওই গন্ধ ই করতে যে এখানে সমস্যা রেখে দেখতে হবে, এভাবে হলে তো চলাফেরা করা যাচ্ছে না। তো ওই রস উদ্ঘাটন করতে দিয়ে ওই মেয়ের লাশ আবিষ্কার করে এক বস্তার ভিতরে গলা কাটা অবস্থায়। পরে তান্ত্রিককে খবর দেওয়া হয়, তান্ত্রিক আসে, এসে দেখে তো তান্ত্রিক ওখানে মানে চিৎকার দিয়ে একবারে বুঝতেই পারছেন মেয়ের লাশ দেখার পর বাবার কি অবস্থা হতে পারে। দেখার পরে তান্ত্রিক ওখানে মানে পাগল মতো হয়ে যায়, সবাইকে জিজ্ঞেস করে আমার মেয়ের এত সর্বনাশ কে করলো, কে আমার শত্রু। কেউ কিছু বলতে পারে না, সবাই বলে যে মেয়ে তো ভালো ছিল, কখনো কারোর সাথে কোনো বেদবি করতে দেখি নাই, এরকম কাজটা কে করতে পারে। এভাবে তো কোনো প্রমাণ না থাকা বা কোনো ইট না থাকায় তান্ত্রিক কিছু বলতে পারে নাই। পরবর্তীতে ওই তান্ত্রিক ওনার জিনের মাধ্যমে মানে খোঁজ লাগায় যে এই কাজটা কি কিভাবে হলো, ওনার মার সাথে মেয়ের সাথে এত বড় অন্যায় কাজ কে করলো। তো কোনোভাবে উনি জানতে পারে যে মেম্বারের ছেলে, ওই যে ছেলে ছিল ওই ছেলেটি এই কাজ করছে। তো জানার পরে উনি মেম্বারের কাছে এসে সমস্ত ঘটনা বলে, বলার পরে মেম্বার কি করে ওই তান্ত্রিককে উল্টা কটু কথা শুনাই দেয়, মানে ওনার সাথে এক পাশে কথা কাটাকাটি এরকম অবস্থা, আমার ছেলে এরকম কাজ করছে আপনি বলতে আপনার সাহস সত্য কম না যে এরকম কথা আপনি বলতেছেন। উনি ওনার ছেলের পক্ষ নিয়ে কথা বলে তান্ত্রিককে বকাঝকা করে ওখান থেকে পাঠিয়ে দেয়। তা তান্ত্রিক কি আর করবে, যেহেতু কোনো প্রমাণ নাই উনি মন খারাপ করে ওখান থেকে চলে আসে। এরপর বেশ কিছুদিন কেটে যায়, আপনার মাস মাস দুয়ের মতো কেটে যায়। এরপর থেকে শুরু হয় ওই যে ছেলে, মেম্বারের ছেলে, ওই ছেলের অস্বাভাবিক আচরণ, মানে হঠাৎ মানে পাগলের মতো আচরণ। দেখা গেছে কেউ আসলে তাকে কোনো কথাবার্তা ছাড়াই মারধর শুরু করে দেয়, বাবা আসলে বাবাকে মারধর শুরু করে দেয়, আবার যে দাঁড়ে আসতো তাকে ধরে ধরে কামড় বসিয়ে দিত, মানে যে আসতো তাকে কামড় বসিয়ে দিত। এরকম করতে 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 এক পর্যায়ে ওই ছেলের পাগলামি চরম লেভেলে বেড়ে যায়, মানে যা সাংঘাতিক ধারণার বাইরে, পরে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। আর ওই ছেলের বাবা তো খুব চিন্তিত হয়ে পড়ছিল, ছেলের কি হলো, ডাক্তার কবিরাজ দেখাইছে বহুত কাজ হয় না। একে একে ১১ জন কবিরাজ ওই ছেলের বাবা ওই বাড়িতে আনছে, কোন কবিরাজ এসে ওই ছেলেকে দেখে আস্তে ছেলের কাছে মাপ চায়, ওই যে ছেলের বাবা যে আনে ছেলের বাবার কিছু বলে না, ছেলেকে দেখে ছেলের কাছে মাপ চায়, কবিরাজ চলে যায়। এগুলো দেখে সবাই অবাক, কি ব্যাপার, আল্লাহ উল্টো ছেলের কাছে মাপ চায় চলে যায়, বিষয়টা আসলে কি। এবার এদিকে তো দিন দিন পাকামে বেড়েই যাচ্ছে ওই ছেলের। পরে এরকম করতে করতে এক হুজুরের সন্ধান পায় ওই ছেলের বাবা, মানে ওই তাদের এলাকার দুই এলাকা পরে, দুই গ্রাম পরে। ওই এই হুজুর আবার এইসব বিষয়ে খুব পারদর্শী, খুব দক্ষ। ওই হুজুরের কাছে উনি যায়, হুজুরকে বলে সম্পূর্ণ ঘটনা এরকম এরকম। হুজুর শোনার পরে হুজুর বলে ঠিক আছে আমি আজকে রাতে আসব, আপনি বাড়িতে থাকেন, যেই বলো সেই কাজ। হুজুর আসে দশটার দিকে, আসে এসে ওই ছেলেকে ঘরের মধ্যে এই করে একটা গোল চক্রের ভিতরে বসায়, এবং হুজুর ওই দিন অনেক চেষ্টা করে ওই দিনকে হাজির করার জন্য, কিন্তু হুজুর ব্যর্থ হয়, কোনোভাবে ওই দিনকে হাজির করতে পারে নাই ওই ছেলের উপর যে দিন আসর করছে। তো হুজুর বেশ চিন্তিত যে আমার, হুজুর লাস্টে বলছে যে আমার লাইফ এরকম হয় নাই, আমি জিন হাজির করতে পারিনি, আজকে এই প্রথমবার যে আমি জিন হাজির করতে পারলাম না, আমি ব্যর্থ হলাম। এটা কোনো সাধারণ কোনো বিষয় না, বিষয়টা মোটামুটি গুরুতর, এটা এটা সময় লাগবে দেখতে। এই বলে হুজুর চলে যায়, যে হুজুর আর চলে যা টাইম দিয়ে যা, আমি কয়দিন, আমি ঠিক দুই দিন পরে আসবো। এই দুই দিনে ওই হুজুর ওই জিনের বিষয়ে খোঁজ লাগায়, ওনার জানুগত জিন ছিল, জিনেরা ছিল তাদের মাধ্যমে। ওই যে খোঁজ লাগানোর পরে ওনার, ওনাকে যে সন্ধান দেয় ওনার জিনেরা, যে এই জিন এই হচ্ছে যে ইয়া খুব ভয়ানক এক জিন, যে জিন জাতিদের ভিতরে আলাদা প্রজাতির এক জিন, এদেরকে বলা হয় জাজিরাতুল মারিত, মানে মারিত প্রজাতির এক জিন। এরা সহজে কোনো মানুষকে আসর করে না, যদি একবার কোনো মানুষকে আসর করে বসে তাহলে এরা তাদের কাজ সম্পূর্ণ না করে ফিরে যায় না, এরা এদের বৈশিষ্ট্য এটা না। যাই হোক, এভাবে ই করে সম্পূর্ণ জানার পরে হুজুর একটু চিন্তিত হয়ে পড়ে কিভাবে এই এই সমস্যা সমাধান কিভাবে করা যায়। আর এই যে জাজিরাতুল মারিত, মারিত প্রজাতির জিন, এদেরকে শুধুমাত্র একটা আয়াত দ্বারা কাবু করা সম্ভব। কোরআনের ভিতরে একটা আয়াত আছে, কিন্তু কোন আয়াতটা এরা হুজুর সঠিকভাবে জানত না। অন্যান্য কোনো দোয়া পড়লে, কোনো দোয়া কালাম দ্বারা এই জিনকে কাবু করা যায় না। পরবর্তীতে হুজুর খুব চিন্তিত, এবং হুজুর এর সাথে এটাও জানে যে জিনকে কিভাবে হাজির করতে হয়। পরে উনি ওই দুই দিন পরে আসে, ওই নিয়ম অনুযায়ী জিনকে হাজির করে। জিনকে হাজির করার পরে জিন এসেই হুজুরকে একটা গালে চর বসিয়ে দেয়, এবং চর বসিয়ে দিয়ে একটা সাথে গালি দিয়ে বলে, কিরে তো এত বড় সাহস, তুই আমাকে হাজির, তুই আমাকে ডাকছিস, তোর তো স্পর্ধা কম না। তো হুজুর ওই জিন জিনের সাথে মানে খুব নরম ভাষায় অন্যান্য জিনকে হাজির করলে একটু আদেশ করে বা তুই তৈরি করে কথা বলে, ওই জিনকে আপনি করে মানে অনুরোধ করে কথা বলতেছে, আমি জানি আপনার ক্ষমতা সম্পর্কে, আপনি আপনার সম্পর্কে, কিন্তু একটা আমার কাছে, আমার কাছে জানার ছিল, এই জন্য আমি আপনাকে ডাকছি, বেদবি নেবেন না। হুজুর মানে কাকতি মিনতি অনুরোধ করতেছে। তারপর জিন বলে, বল তুই কি জানতে চাস। এরপর হুজুর জিজ্ঞেস করে, আপনি এই ছেলের উপর কেন, এই ছেলেটাকে কেন এটা বিরক্ত করতেছেন, বা কেন কেন জ্বালাতন দিচ্ছেন, আপনার তো কোনো মানুষকে অতি সহজে কোনো কঠিন কারণ ছাড়া কোনো মানুষকে আপনার আসর করেন না, তাহলে এর কি কারণ। তারপরে জিন বলতে শুরু করে, এই যে ওই যে তান্ত্রিক ছিল, ওই তান্ত্রিকের নাম ছিল আবার পুলিন বিহারী মন্ডল, এটা তো হিন্দি ছিল। তো উনি ওই জিনকে যেভাবে মানে তারা দুই মাস ই করার পরে ওই জিনকে উনি হাজির করে, মানে জিন ওনার ডাকে সাড়া দেয়। সাড়া দেওয়ার পরে উনি ওই জিনের কাছে এই সম্পূর্ণ এটা বলে, কিন্তু এই জিন কোনো মানুষের কাজ কোনো ই ছাড়া, কোনো উসুল ছাড়া করে দেয় না। এবার বলে, আমি তো তোর কাজ করে দেবো, তার কাছে আমাকে খুশি করতে হবে। বলে, কিরকম খুশি? তোর শখের কোনো জিনিস আছে, তোর শখের জিনিস তাকে ত্যাগ করতে হবে। তান্ত্রিক বলে, আমার তো কোনো শখের জিনিস নাই, শখের জিনিস বলতে শখেরই বলতে আমার মেয়েই ছিল, তাও তো আপনাকে বললাম এরকম এরকম। বলে, ঠিক আছে, তোর কোনো শখের জিনিস লাগবে না, তুই তোর নিজেকে বলে দে, যদি না পারিস আমি তোর মেয়ের পক্ষে, মেয়ের সঙ্গে হওয়া অন্যায় ন্যায় বিচার আমি করে দেবো। তান্ত্রিক আবার অনেক কিছু ভাবার চিন্তা ভাবনা পরে যে উনি নিজে গলায় নিজে ছুরি চালিয়ে দেয়, উনি ওনার মেয়েকে এতটা পরিমাণ ভালোবাসত, তাও উনি ওনার মেয়ের পক্ষে, মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের ন্যায় বিচার উনি ই করে গেছে। তা তান্ত্রিক ওখানে মারা যায়। এরপরে জিন যেহেতু ওনার কাছে খুশি হয়ে যায়, এরপরে এই কারণে জিন ওই ছেলেকে আসর করে। এই সমস্ত কাহিনী খুলে হুজুরকে বলে, আর হুজুরকে সাথে এটাও বলে যে তুই নেক্সট টাইম আর এই বিষয়ে বা পরবর্তীতে আর আমাকে ডাকার চেষ্টা করিস না, তাহলে তোর কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তারপর হুজুর বলে যে মানুষ ভুল করতেই পারে, সাজাদার মালিক আল্লাহ, কোনো জিনিসকে তো আল্লাহ এরকম ইদে নেয়, আপনি যেভাবে হোক একে ছেড়ে দেন। হুজুর অনুরোধ করে, জিন তো ওদের তো ছেড়ে দেওয়া জিন না, আর এদের বৈশিষ্ট্য এরা যদি কোনো ওই মানুষ আসর করে কাজ সম্পূর্ণ না করে ফিরে গেলে এদের শাস্তির মধ্যে মৃত্যুবরণ করতে হয়, এটা ওই জিনেদের ই আর কি বৈশিষ্ট্য, ওই জিনেদের সাধারণ জিন মেরে ফেলে। এভাবে হুজুর, এবার হুজুরকে বলে, তুই যদি ই না করিস, এই সাত দিন পর আমি ছেলেকে একবারে জানে মেরে ফেলবো, পারলে ছেলেকে রক্ষা করিস, দেখি তোর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। হুজুরকে চ্যালেঞ্জ করে যায়। তো হুজুরকে হুজুর চ্যালেঞ্জ করে তিনি ওখান থেকে চলে যায়। ওইদিন হুজুর ওইদিন বাসায় চলে যায়। হুজুরের যে আনুগত জিনারা ছিল ওনারা হুজুরকে বলে, হুজুর কোনো কখনো আপনাকে কোনো কাজে বারণ করি নাই, কিন্তু এই কাজে আপনি যেন না। এই কাজে যাওয়ার পরে এই কাজে গেলে আপনি আপনার বড় বিপদে পড়তে পারেন, পড়তে পারেন বলতে আপনি পড়বেন 100%, মানে এর সাথে শক্তি দিয়ে আপনি ফিরে উঠবেন না। আমরা জিন জাতির আমরা কেউ সাথে ফিরে উঠবো না, এদের শক্তি অন্যরকম। তারপর হুজুর কোনো কথা কান্না দিয়ে হুজুর বলে যে মানুষকে সাজা দেওয়ার মালিক আল্লাহ, কোন জিনের তো সাজা দেওয়ার কোনই নাই, আমি দেখি চেষ্টা করে যদি কিছু করতে পারি। আর ওই 7 দিন পর হুজুর যায়, যাওয়ার আগে সম্পূর্ণ কাহিনী ওনার ছেলেকে বলে যায় এরকম এরকম, এবং হুজুর বুঝতে পারে হয়তো বা উনি হয়তো ফিরে আসবে না। তো হুজুর যায় ওই দিন, যাওয়ার পরে ওই ছেলেকে এক ঘরের মধ্যে বন্ধ করে, এই ওদিকে ছেলে বাবাকে বলে, ছেলেকে মানে পাশে আরেক রুম ছিল ওই রুমে রেখে আসে। হুজুর ঢুকে, ঢোকার পরে কিছুক্ষণ পরে খালি শুধু একটা শব্দ শুনতে পায় সবাই, যে উপর থেকে নিচে কিছু একটা পড়ছে এরকম একটা শব্দ, আর কিচ্ছু কেউ কিছু শুনতে পায়নি। পরবর্তীতে আপনার ফজরের পর ওই রুমে দরজা খোলা হয়, হুজুরও মৃত এবং ওই যে ছেলেটা ছেলেটা মৃত অবস্থা পড়ে আছে। কাহিনীটা ভাই এখানে পন্তুই এখানে সমাপ্ত আর কি।
অলরাইট, সো যারা আসলে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শুনতে চান, সো মোটামুটি কিন্তু আপনার আজকে দুটো ঘটনা আমরা আজকে শুনলাম। আই হোপ ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে, এবং একই সঙ্গে যেটা বলবো একটু নড়ে চড়ে বসবেন, যদি আপনার কাছে এরকম কিছু ঘটনা থাকে প্লিজ ডু রেজিস্ট্রেশন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ফারহানা বলছেন গল্পগুলো বেশ ভালো লাগছে, ফাঁকা বাসায় আজকে একা একা শুনছে ভূত স্টুডিও, সবসময় মাকে নিয়ে শুনি, মা ঢাকার বাইরে। শারমিন আছেন ওদের সাথে, সাদিয়া ইসলাম আছেন ওদের সাথে, অন্তর খান সাভার থেকে শুনছেন এবং দেখছেন আমাদেরকে ফেসবুকে। কবিতা বলছেন গল্প তো শুনতে ভালো লাগে বাট আমার ভয়টা বেশি লাগে। এনিওয়েজ আছেন আমাদের সাথে, অনন্যা নূর জয়েন করেছেন, ফারিয়া বিনতে রাহান দেখতে পাচ্ছি, সুমাইয়া আছেন আমাদের সাথে, নদী জয়েন করেছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে রয়েছেন তুহিন ভাই এবং তিনি আছেন এই মুহূর্তে আমাদেরকে মিরপুর থেকে দেখছেন। আয়েশা খান বলছেন তার কাছে বেশ ভালো লাগে ভূত স্টুডিও এবং গত 2 পর্ব যাবত তিনি শুনছেন আমাদেরকে। বাহ, আমাদের একদম নতুন একজন বন্ধু। সোনিয়া রহমান আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, সালমা আছেন আমাদের সাথে এদিকটায়, মুস্কান বলছেন তার কাছে ভূত স্টুডিও ভালো লাগে এবং সে রেজিস্ট্রেশনও করেছেন, ভেরি গুড। সো রেজিস্ট্রেশন করার যে প্রসেস সেই প্রসেসটা আরো একটাবার বলছি, মোবাইলের SMS অপশনে যাবেন, যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন, এই তিনটা জিনিস লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আজকে দেখছিলাম একটু আগে যে RBS লিখে অনেকে লিখছেন যে আমার তো গল্প শুনতে ভালো লাগছে বা অপূর্ব তুমি কেমন আছো, সো RBS লিখে এগুলো লিখবেন না, এগুলো লিখবেন আপনি JFM লিখে, JFM তারপর আপনার নাম, লোকেশন, তারপর মেসেজ এবং পাঠাবেন 26969 নাম্বারটায়। RBS লিখে যারা লিখছেন যে কেমন আছো তুমি অপূর্ব, এই SMS গুলো কখনোই পড়া হবে না, সিরিয়াসলি বলছি। RBS জিনিসটা সম্পূর্ণ ভিন্ন, JFM জিনিসটা সম্পূর্ণ ভিন্ন। RBS তারাই লিখবেন যারা পরবর্তী এপিসোডে, যে আজকে যেরকম বৃহস্পতিবার, ঠিক আগামী বৃহস্পতিবারে যারা আসবেন তারা টাইপ করবেন RBS, তারপর নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলছে অপূর্ব সঙ্গে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা জিনিসটা খুব ইন্টারেস্টিং, আমার কখনো মনে হয় চিপস, আবার কখনো মনে হয় বাইট দিলে বিস্কিট। সো ইন দ্য মিন টাইম যেটা করবেন আপনি, এই মুহূর্তে দুটো গল্প শুনলেন রিফাত ভাইয়ের, কেমন লাগলো বলুন তো, পরে যখন ফিরছি SMS গুলো নিয়ে ফিরছি। রিফাত ভাই এখন তৃতীয় কোন ঘটনা শুনবো আমরা?
তৃতীয় ঘটনা ভাই একটা অ্যাম্বুলেন্সের কেন্দ্রিত ঘটনা আর কি,
চলো শুরু করি।
এটা ভাইয়া খুলনা মেডিকেল কলেজের একটা ঘটনা। তো যেই লোকের সাথে ঘটে ওনার নাম ছিল মোহাম্মদ রাসেল, উনি ওই সময় অ্যাম্বুলেন্স চালাইতো আর কি, লাশ ভাই গাড়ি চালাইতো। এরকম একদিন উনি ডিউটি শেষে যখন আসে, আচ্ছা 10:30-10:30 মতো বাজে, গাড়ি এসে রেখে মেডিকেলের সামনে রেখে ওনার হেল্পারকে বলে গাড়িটা ধুয়ে পরিষ্কার করে রাখ, আমি বাসায় যাচ্ছি, শরীর খারাপ লাগতেছে। ওনার শরীরের মানে জ্বর জ্বর অবস্থা আর কি, শরীর খারাপের মতো, ঠান্ডা জ্বর। ওই সময় ছিল শীতের রাত ভাইয়া, মানে সম্পূর্ণ পুরোপুরি শীত। তো যখন উনি বাসায় ফিরতেছিল, ওখান থেকে ওনার বাসায় ফিরতে 15-20 মিনিটের পথ, যখন অর্ধেক পথ উনি যায়, সাথে পথে একটা মেয়ের সাথে ওনার পরিচয় হয়, মানে একটা মেয়ে ওনাকে ডাক দেয় হঠাৎ করে, বলে, ভাইয়া আমি একটা বিপদে পড়ছি, আপনি তো আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, আমি জানি আপনার এই অ্যাম্বুলেন্স চালান, এরকম এরকম আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, তত তাড়াতাড়ি আমাকে সাহায্য করবেন অতি আমার পক্ষে ভালো, আমি একটা লাশ নিয়ে ফেসে গেছি, আমাকে একটু নিয়ে নামিয়ে দিবেন। বলে তো কোথায়? তো বলে বগুড়ার এক কোনো এক জায়গার কথা বলে, খুলনা থেকে বগুড়া অনেকটা পথ। আর যদি আগেই বলে রাখি যে আপনি আমাকে কোনো রিটার্ন প্রশ্ন করবেন না, যদি পারেন সাহায্য করতে পারেন তাহলে বলবেন, না পারলে নাই, এরকম একটা শর্ত দিয়ে বলে আর কি। রাসেল ভাই উনি চিন্তা করে মেয়ে মানুষ বিপদে পড়ছে, যদি আমাদের কোনো সাহায্য পায় তাহলে আমার ক্ষতি কি, ঠিক আছে চলেন। তারপরে মেডিকেলের সামনে যায়, মেয়েকে বলে লাশ কোথায়? পরে মেয়ে বলে চলেন আমি দেখাচ্ছি লাশ কোথায়। পরে মেডিকেশনে যাওয়ার পরে ওই কিছুটা দূরে একটা খাজুর গাছ ছিল, ওই খাজুর গাছের গোড়ায় একটা মানে হোকল আছে, মানে হোকল চিনবেন কিনা ভাই বলতে পারি না, হোকলের পেছনে একটা লাশ দেখা, মানে উনি আঙুল থেকে আঙুল দিয়ে দেখায় যে ওই যে দূরে খাজুর গাছের গোড়ায় হোকলের পেছনে একটা লাশ আছে, ওইটা নিয়ে যেতে হবে। এবার বলে লাশটা আমি একা একা তুলবো নাকি? পরে মেয়ে বলে আপনাকে ওটা একা তুলতে হবে, এটা আমি ধরতে পারবো না, সমস্যা আছে, কিন্তু আপনি আমার কোনো রিটার্ন প্রশ্ন করবেন না, মেয়েটা এই কথা বারবার বলতেছে। এখন আর রাসেল ভাই কোনো উল্টো প্রশ্ন করে না, পরে যে বাবা হোক উনি ওনার হেলপারকে নিয়ে এটি করে ওই লাশটা গাড়িতে তোলে, কিন্তু লাশটা দেখে খুব বিচ্ছি বাজে গন্ধ আসলে, মনে হয় পাঁচ ছ দিনের একটা অনেক আগের লাশ এরকম। তা ওনার হেল্পার কি করে যে বলে, ভাইয়া আমি সাথে যেতে পারবো না, আপনি অন্য একজনকে নিয়ে দেখেন সাথে নিতে পারেন কিনা, কারণ আমি সারাদিনটা ডিউটি করলাম, শরীর একটু খারাপ লাগতেছে। উনি ওনার হেল্পারকে তেমন একটা জোর করে না, ওনার নিজের শরীর খারাপ। তারপর উনি ওই মেয়েকে আর উনি ওই যে মেয়েটা বলে, ভাই আমি বসবো, আমি লাশের সাথে বসবো না, আমি বসবো আপনার সাথে সামনে, ঠিক আছে বসেন। কিছু দূর যাওয়ার পরে ওই আপনার একটা পেট্রোল পাম্পে ঢুকে, ঢোকার পরে রাসেল ভাই মানে গাড়িতে পেট্রোল লাগে না, পেট্রোল নেওয়ার জন্য ঢুকে, তখন ওই মেয়ের সাথে কি যেন বলতেছিল, কথা বলার পরে ওই যে পেট্রোল দিছে উনি বলতেছে, ভাই আপনি কি আজকে বেশি খাইছেন না, মানে নেশা টেশা করছেন নাকি, কেন তুমি আমাকে এই কথা বললে কেন, তোমার তো সাহস কম না, আপনি একা একা কার সাথে কথা বলতেছেন? পরে দেখো না গাড়িতে মেয়ে বসে আছে। পরে ওই লোকটা মানে একটু হাসি তামাশা করে ইটি করে, রাসেল ভাই ভাবে যে নেশা টেশা হয়তো বা করছে এই জন্য আমাকে, বা উনি যেটা ভাবে উনি ওইটাই ভাবে, দুজন দুজনকে ভাবে আর কি, যাই হোক ওখান থেকে চলে যায়। এরকম কিছু দূর যাওয়ার পরে মেয়েটা বলে যে সামনে গেলে আমরা একটা বট গাছ বাসবে, বট গাছের ওখানে আপনি ব্রেক দিবেন কিছুক্ষণের জন্য। বলে ঠিক আছে। তো ওই বট গাছের গোড়া যখন আসে তখন ওই উনি গাড়ি ব্রেক দেয়, ব্রেক দেওয়ার পরে বলে আমি এখন কিছু পিছনে বসবো, আপনি গাড়ি চালাবেন, আবার যখন বলবো তখন আমি গাড়ি ব্রেক করবেন, আমি এবার সামনে এসে বসবো, ঠিক আছে। তখন উনি এই পিছনে বসে লাশের সাথে, তখন তো ওনার মনে খুব ই ছিল যে এতক্ষণ লাশের সাথে বসে নাই, এখন এখানে এসে লাশের সাথে বসবে, কি ব্যাপার কাহিনী কি, উনি একটু ভয় পাচ্ছিল। তো লাশের সাথে বসে কিছু দূর যাওয়ার পরে আধা কিলো যাওয়ার পরে, আধা কিলো না এক কিলো যাওয়ার পরে বলে, ভাইয়া গাড়ি ব্রেক করেন, গাড়ি ব্রেক করে এবার এসে আবার উনি ড্রাইভারের সাথে সামনে বসে। তো ওনার মনে তো প্রশ্ন থেকেই যায় যে এতক্ষণ এই এতটুকু রাস্তা বা এতটুকু সময় উনি পিছনে কেন বসলো অল্প সময়ের জন্য। এবার কিছু তো যায় তখন আপনার রাত আনুমানিক 11:30-12 বাজে। তো কিছু তো যাওয়ার পরে দেখা আপনার পাশে একটা খাল ছিল, আর এক পাশে কোলা কোলা বলতে আর কি ভিটা জমি আর কি। তো ওই খালের পাশ দিয়ে এক মহিলা উঠে আসতেছে রাস্তায়, উনি দূর থেকে লাইটের গাড়ির হেডলাইট আলোতে এটা দেখতেছে, এসে ঠিক রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে যায়, হাতে একটা লাঠি মানে লাঠি ভর দিয়ে হাঁটে এরকম। তারপর মেয়ে বলে আপনি গাড়িটা দাঁড় করান, ছেলেটা বলে যে না গাড়ি দাঁড় করানো যাবে না কোনোভাবেই। রাসেল ভাই উনি সবাই না সংকোচ ই করে, কিন্তু মেয়েটার এক কথা এক পর্যায়ে গাড়িটা ব্রেক করে, মানে অনিচ্ছা থাকা সত্ত্বেও গাড়ি ব্রেক করতে হয়। বলে কোনো কথা বলবেন না, কোনো প্রশ্ন করবেন না, মহিলাকে গাড়িতে তুলুন। রাসেল ভাই এবার খুব ভয় পাচ্ছিল, মহিলাকে গাড়িতে তোলে পিছনে বসে, এবং কিছু দূর যাওয়ার পরে ওই মেয়েটাও যাইয়া আবার পিছনে বসে। এবার গাড়ি চলতে অবস্থায় আর ওই মেয়েটা বলছিল রাসেল ভাইকে, আপনি ভুল করে পিছনে তাকাবেন না, যদি তাকান আপনার ক্ষতি হয়ে যাবে। রাসেল ভাই ভয় পাচ্ছিল পিছনে, আবার ওই গাড়ি চলন্ত অবস্থায় উনি শুনতেছিল পিছনে মানে কুরমুর কুরমুর হাড্ডি চাওয়ালে এরকম শব্দ হচ্ছে উনি, কিন্তু উনি ভয়ে পিছনে তাকায় নাই। এরকম করে কিছুক্ষণ পরে মেয়েটা বলে, দেখেন আমাদের আগে এসে গেছে, আজ আপনাকে সামনে যেতে হবে না। পরে গাড়ি দাঁড় করানোর পরে দেখে যে উনি যেখানে গাড়ি দাঁড় করেছে ওটা একটা শ্মশান ঘাট, আশেপাশে কোনো বাড়িঘর নেই। তখন মেয়েকে জিজ্ঞেস করে, আপনি না বললেন আপনার বাড়ি নিয়ে যাবেন, এটা তো একটা শ্মশান ঘাট, তুমি বেশি প্রশ্ন করো না আর যেটা বলছি সেটা করো। লাস্টে ওখানে নামায়, নামানোর পরে মেয়েটা কি করে, 1000 টাকার 5টা নোট ওই সময় রাসেল ভাইকে দেয়, মানে 500 টাকা চুক্তি করে এসেছিল রাসেল ভাই সময়। আর এই যে কাহিনীগুলো হয়েছে আসার পথে রোডে, অন্য কোনো গাড়ি বা বিপরীত সাইড থেকে আসা গাড়ি এরকম কিছু দেখে নাই, মানে শুধু তাদের গাড়িটাই ছিল রাস্তা, এরকম একটা অবস্থা। যখন লাস্টে নামিয়ে দিয়ে উনি গাড়ি টান দেয়, তখন উনি একটু মনে হয় যে গাড়িটা অনেক হালকা, গাড়ির উপর থেকে কোনো ভারী বোঝা নেমে গেছে, তখন উনি শাস্তি খেলে। আর ওই মেয়েটা ওনাকে বলে যায় যে আমি প্রতি রাতে তোমার সাথে দেখা করবো, তোকে আমার ভালো লাগছে, এরকম কিছু একটা বলে যায়। আসলে এগুলো কোনো কথা কান্না দিয়ে উনি ওখান থেকে চলে আসে। কিছু দূরে এসে সামনে দেখতে পায় কিছু দোকানপাট, দোকানপাট খোলা, মানে কিছু গাড়ি ঘোড়া, মানে হাইওয়ে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের মতো আর কি। ওখানে এসে গাড়ি ব্রেক দেয়, ব্রেক দেওয়ার পরে মানে ওখানে লোকে জিজ্ঞেস করে, ভাই এটা কোন জায়গায়? উনি বলে, ভাই এটা ফরিদপুর। এবার উনি বেশ অবাক, ওনার যাওয়ার কথা বলবো না, উনি ফরিদপুর এখানে কিভাবে আসলো, তিরোটা ভুল করে হলো আসার কথা না। তারপর উনি ওই যে লোকের কাছে জিজ্ঞেস করে, উনি বলছিল একটা নাইট গার্ড, ওখানের নাইট গার্ড, উনি বুঝতে পারে ওনার সাথে কোনো সমস্যা হয়েছে। উনি ওনাকে বলে, ওনাকে আপনি বসেন, নাস্তা নাস্তা বা পানি খান, সকালে কিছুক্ষণ পর ফজর আজান দেবে, দিলে আপনি চলে যান। কিছুক্ষণ পর ফজর আজান দেবে মানে বাজে কয়টা, উনি স্যার তাকায় দেখে রাত অনেক, মানে ঘন্টা খানেক বাকি ফজর আজান দিতে। তারপর উনি যেই বেলা সেই গাছ ওখানে থাকে, ফজর আজানের পর চলে যায় বাড়িতে, যাওয়ার পর প্রচুর পরিমাণ চলে জ্বর ওঠে। আর যে মেয়ে বলে যায় প্রতি রাতে দেখা করবে, ওই দিন রাতেই ওই মেয়ে ওখানে মানে রাসেল ভাই তাদের বাসায়, উনি আবার ঘুমাইতো ওনার আরেক রুমে, এক এক রুমে ঘুমাইতো, ওনার মা থাকতো ভিতরে, উনি থাকতো অন্য রুমে। ওই জানলার পাশে টুক 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 করে শব্দ, মানে ওনাকে ডাকে, এই উঠেন উঠেন, উনি শব্দ পেয়ে ওঠে, উঠে দেখেছে ওই মেয়েটা, বলে আসেন বাইরে আসেন কথা আছে। তো রাসেল ভাই আর ওই রাসেল ভাইকে ওই মেয়েটা কেমন একটা মানে বসের মতো করে ফেলছে, এভাবে প্রতিনিয়ত রাতে আসতো, মানে এরকম অনেকদিন চলে যায়। এক পর্যায়ে ওই রাসেল ভাই মানে শুকাইতে শুকাইতে খুব ই হয়ে যায়, খুব অসুস্থ পড়ে। আর ওনার যে চাষি ছিল একজন, ওই ওনার বাড়ির পাশেই বাড়ি, এরকম একদিন রাতে দেখে ফেলে যে উনি উঠে কোথাও একটা কোনো গাছে নেচে যায়, করে কার সাথে কথা বলছে। ওনার আবার তুলার আসে ছিল, উনি বুঝতে পারে এটা কোনো ভালো কিছু না। পরে এসে ওনার বাবা ওনার মাকে ওনার ফ্যামিলি যারা ছিল তাদেরকে বলে, কিন্তু রাসেল ভাই স্বীকার যায় না, মেয়েকে মেয়ে আবার বলে দিছিল যে কারো কাছে বলবা না, বললে তোমার সমস্যা হবে। এরকম বেশ কিছুদিন যাওয়ার পরে ওই রাসেল ভাই এমন অবস্থা, উনি বিছানা থেকে উঠতে পারে না, মানে মনে হয় যে শুধু একটা কঙ্কাল, এরকম অবস্থা। পরে মানে অনেক ওজা কবির দেখায়, কোনো লাভ হয় না। এক পর্যায়ে সবাই ধরেই না যে বেশিদিন বাঁচবে না, খুব নাজাল অবস্থা। আর ওই কিছুদিন খুব অসুস্থ, পরে মেয়েটা আসা বন্ধ করে দেয়। পরে এরকম হঠাৎ করে একদিন দুপুরবেলা মানে ভিক্ষুক বেশ এক লোক আসে, এসে ওই দরজা নক দেয়, বলে মা কিছু খাইতে তো খিদে লাগছে, বলে ওনার যে সে রাসেল ভাইয়ের মা, উনি তো কান্নাকাটি, ঘরে এরকম একটা অবস্থা, ছেলে অসুস্থ, কিছু তো রান্না করিনি, আপনাকে কি দেবো? বলে সমস্যা নাই, কিছু খেতে দিতে হবে না, আমি তোর ছেলেকে এক নজর দেখবো। বলে আসেন ভিতরে আসেন, গিয়ে এক নজর মানে এক মিনিট এক ধ্যানে তাকাই থাকে। তারপর বলে যে আজকে রাত্রে 12টার পরে তোর ছেলেকে উঠানে এসে একটা হোগলের মানে ওই যে হোগলা
যেটা
হোগলা আর কি, একটা হোগলার উপরে শুধু সহায় দিবি, আর সাথে কিচ্ছু রাখবি না। ওনার মাঠে চিন্তিত, আর ওনার সাথে চাষি ছিল, উনি আবার তুলে এসেছিল, ভালো মন্দ বুঝতে পারতো। উনি বলে ঠিক আছে, আমি রাত্রে 12টা পর আসবো, যদি দেখি আল্লাহ যদি ক্ষমা করে বা কোনো উসিলা যদি তোর ছেলেকে ভালো করতে পারি। তো ঠিক ওই 12টার পরে আসে, আসার পরে এবং সবাইকে বলে আপনারা সবাই ঘরের ভিতর চলে যান, এদিকে আমরা ই করতেছি, আমি দেখছি আপনার ছেলেকে কি করা যায়। তোর ঘন্টা দুয়ে পরে ওই যে ভিক্ষুক বসে লোকটা, উনি দরজা নক দেয়, ছেলে মা দরজা খুলে, বলে যে দরজা খুলেন, ইনশাল্লাহ আপনাদের ছেলে এখন সুস্থ হয়ে যাবে। আর ওই যে ছেলেটা এরপর থেকে দেখা যায় যে পরদিন সকাল থেকেই ছেলের খাওয়া দাওয়া বা এটি আচরণ আচরণ কথাবার্তা আস্তে 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 স্বাভাবিক হতে থাকে। আর ওই বিক্ষোভ পেশের লোকটা একটা শর্ত দিছিল, আমি যাওয়ার পরে আমাকে খোঁজার চেষ্টা করবি না, আমি কোত্থেকে আসছি বা আসার বিষয়ে এগুলো কিন্তু জানতে চেষ্টা করবি না। যাই হোক ভাই, এরপরে আস্তে আস্তে রাসেল ভাই সুস্থ হয়, আর এই ঘটনাটা রাসেল ভাইয়ের মুখ থেকেই আমি শুনছিলাম আর কি। একই সাথে কাজ করি অফিসে।
তিনটা ঘটনা আমরা শুনলাম। সো রিফত ভাইয়ের কাছ থেকে আমরা তিনটা স্টোরি শুনলাম, আই হোপ আরেকটা স্টোরি আমরা শুনবো। বাট তার আগে যেটা বলছি সেটা হচ্ছে যে ঝটপট করে একটা ছোট ঘটনা আমরা শুনবো, একদমই ছোট একটা ঘটনা শুনছি। বাট তার আগে যেটা বলবো, যদি পরবর্তী এপিসোডে আপনি আসতে চান সেক্ষেত্রে RBS তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। ইয়াসিন ছিলেন আমাদের সাথে, বলছেন গল্পগুলো বেশ ভালো লাগছে। শোয়েব বলছেন তিনি আমাদের সাথে রয়েছেন ফ্রম মহাকালী। ধানমন্ডি থেকে আমাদের সাথে আছেন কানিজ, বলছেন তার কাছেও বেশ ভালো লাগে ভূত স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ। আমরা রিফত ভাইয়ের কাছ থেকে একটা ছোট ঘটনা শুনবো, তারপর আমরা রিফত ভাইকে আজকের মতো বিদায় দিব। রিফত ভাই, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এখন ভাই এটা আমাদের বরিশালের কাহিনী আমি বলতে চাচ্ছি। এটা বরিশালের বাখেরগঞ্জের একটা কাহিনী, মামা ভাগ্নের কেন্দ্রিত একটা ঘটনা।
জি,
তো মামা ভাগ্নে এরকম একদিন রাত্রে কোন জায়গায় গেছিল দাওয়াত খাইতে, দাওয়াত খেয়ে এসে বাড়িতে ফিরতে একটু লেট হয়ে যায়, প্রায় 12:30 একটা বেজে যায় আর কি। দুজন ছিল তো সাথে, এজন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে গেছিল ওখানে আর থাকে না। তো ফেরার পথে ওনাদের একটা শর্টকাট রাস্তা ছিল, আপনার শর্টকাট রাস্তা দিয়ে যদি আসে ওনাদের বাড়ি আসতে লাগবে আধা ঘন্টার মতো, 20-25 বা সর্বোচ্চ 30 মিনিটের মতো। কিন্তু আর যে মেইন রোড দিকে আসলে ওনাদের 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো ওনারা ডিসাইড করে যে মেইন রোড থেকে না আসে, ওনারা ওই শর্টকাট রাস্তা বিলের ভিতর থেকে আসবে। এভাবে ওনারা যেই উদ্দেশ্য সেই কাজ, ওই উদ্দেশ্য মতো আসে। যখন ওনারা আর এই শর্টকাট রাস্তা দিয়ে আসার পথে ওনাদের একটা বাঁশবাগান পরে একটা কবরস্থান পরে, এই কবরস্থানে পরে ওনাদের বাড়ি। যখন বাঁশবাগানে ওখানে আসে তখন মনে হচ্ছে যেন ওখানে হঠাৎ করে মানে ঝড় শুরু হয়ে যায়, কোনো মেঘ না কিছু না, হঠাৎ করে খুব ওনারা চিন্তিত, মানে ওদের ভয় পাচ্ছিল মামা ভাগ্না কি ব্যাপার এখানে এরকম হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায়। ওই যে মামা ছিল উনি কিছুটা আওয়াজ বুঝতে পারে যে এরকম প্যারানর্মাল কিছু বা অন্য কিছু। ভাগ্নারে হাতে ছেড়ে ছিল ভাগ্না, ওনারে যদি ভাগ্না যদি বুঝতে না পারে বুঝতে তো ভয় পাবে। তো ভাগ্নার উনি সান্ত্বনা দিচ্ছিল এবং সামনে আঘাত ছিল। কিছু দূর যাওয়ার পরে ওনার দেখা যায় যে কারেন্ট খাম্বা আছে না ভাইয়া, খাম্বার ঘোড়ায় আপনার একটা টিয়া পাখির ছাও চিউ চিউ করে বলতেছে, মনে হয় যে কিছুর সাথে বাড়ি খেয়ে একটা পাখনা ভেঙে গেছে, উঠতে পারতেছে না। আর সাথেই পাশে একটা কুকুর মানে ডাকতেছে, মনে হয় পাখিটা খেয়ে ফেলবে এরকম। পর ওনার কি করে, কুকুরটা খেতে দেয় পাখিটা হাতে তোলে নিয়ে একটা গাছের ডালে রেখে দেবে। যখনই পাখিটা হাতে তোলে ওনাদের পিছন থেকে একটা মহিলা কোত্থেকে আসে, বলে বাবা তোমাদের কাজটা আমি খুশি হয়েছি, পাখিটা আমার কাছে দাও। তো ওনারা দুজন বেশ অবাক, কি ব্যাপার এখানে তো কোনো লোকজন ছিল না এত রাত্রে, রাত বাজে ফেলে একটা, আশেপাশে কেউ নেই, আপনি হঠাৎ করে কোত্থেকে আসলেন, মানে খুবই দুজন ভয় পেয়ে যায়। যেহেতু ওই মামা উনি খুব সাহসী ছিল, সাহসী থাকার পরে উনি খুব ভয় পেয়ে যায়, হঠাৎ করে মহিলা কোত্থেকে আসলো। পরে মহিলা বলে ওটা আমার নাতি, ওরা একটু বিপদে পড়ছিল আর তুমি সময় মানে টাইম মতো এসে এরকম জিনেদের বাসা বলছিল আর কি, সময় মতো এসে আমার নাতি নাকি বিপদ থেকে রক্ষা করলা, দাও নাতির পাখিটা আমার কাছে দাও। তো ওই যে মামা ওই যে ভাগ্না, ওই ভাগ্না কি করে সময় ভয় না পায়, উনি একটু অন্নমান্ডি করে যে মহিলা মনে হয় পাগল টাইপের, নাহলে এরকম একটা পাখি বলো নাতি হয় কিভাবে, উনি তো মানুষ এটা তো পাখি, হয়তো মাথায় কোনো সমস্যা নমস্যা আছে, উল্টো বলার কথা বলতেছে। উনি এবার কি করে না মামার বলে মামা পাখিটা ওনার দিও না, চলো নিয়ে চলো। তো না মামা কি করে পাখিটা না দিয়ে নিয়ে আসে। তারপরে মহিলা খুব মানে রাগম্বিত অবস্থায় ওনাদের তাকিয়ে থাকে। তো এরকম পাখিটা নিয়ে এসে ওনাদের বাড়ির সামনে একটা হিজল গাছ ছিল, হিজল গাছে গোড়ায় রেখে দেয়, মানে এটি পানি টানি খাওয়াই রেখে দেয়, সুস্থ হলে ওখান থেকে চলে যাবে। তারপরে দুজন যাইয়া বাড়িতে যায় নর্মালি, যাইয়া সবাই ঘুমানোর পরে দুজনই রাত্রে মহিলা স্বপ্ন দেখে। তো মহিলা এক ধ্যানে দুজন ওনাদের দিকে তাকিয়ে আছে। সকালবেলা উঠে মামা ভাগ্নে বলে, ভাগ্নে মামারে বলে, আরে আমিও তো সেম স্বপ্ন দেখছি, কি আবার কি কাহিনী। পরে এরকম করতে করতে ওই দুইজনে বেশ অসুস্থ হয়ে যায়, দেখা যায় খেতে পারে না বা একজনে ই করতে পারে না, এরকম করতে 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 অবস্থা খুব মানে গুরুতর দিক চলে যায়। পরবর্তীতে হুজুর দেখানো হয় অন্যদের এলাকায়, হুজুরে সমস্যাটা বুঝতে পারে, বুঝার পরে হুজুরে একদিন টাইম নেয়, টাইম নেওয়ার পরে বলে যে বিষয়টা আমি দেখতেছি। তারপরে ওই মামা ভাগ্নের সাথে যে একজন গার্জিয়ান আছে, গার্জিয়ানকে বলে যে যে জায়গায় বসে পাখিটা হাতে নিছিল ওখানে যে কিছুটা আপনার আপনাদের কিছুটা ভোগ দিতে হবে। কিরকম ভোগ? আপনার একটা কালো খাসি, একটা কালো রঙের রাওয়া, এক দামে কিনতে হবে। যে বিক্রেতা সে যে দাম বলবে ওই এক দামে কিনতে হবে, দ্বিতীয় কোনো দাম আপনারা বলতে পারবেন না, তাহলে হবে না। পরে ঠিক আছে, পরে ওই যে একটা কালো রঙের খাসি, একটা কালো রঙের রাওয়া, রাওয়া মুরগি আর কি, মোরগ কিনে ওই রাত্রে ওখানে দিয়ে আসে। আর ওনাকে ওনাদের বলা হয় যে দিয়ে এসে দিয়ে আসার সময় পিছনে ফিরে তাকাবেন না। যখন ওখানে দিয়ে কিছুটা সামনে আসে পিছনে ধ্রিম করে একটা শব্দ হয়, শুধু শব্দটাই শুনতে পাচ্ছে, ওনার পিছনে ঘুরে তাকায় নাই। সাথে একজন ওনার ছিল, তিনজন মামা ভাগ্নে, সাথে একজন গার্জিয়ান ছিল, ওনাদের নানা হতো সম্পর্কে ওই এই কারণে আর কি। তো এরপর থেকে সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যায়।
অলরাইট, এবং এটাই হচ্ছে আপনার সর্বশেষ ঘটনা ছিল। রিফাত ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া, খুব ভালো থাকবেন আপনি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। সো রিফাত ভাইকে আমরা বিদায় দিচ্ছি, আরো একজন অতিথি, তারপর আরো একজন অতিথি, সব মিলিয়ে আজকের পর্বটা দুর্দান্ত রকম ভালো কাটবে। সঙ্গেই থাকুন, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাজকিশোর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এর প্রাণ পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকিশোর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এর প্রাণ পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
এবং আপনি শুনছেন, দেখছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পরাটা। এবং ব্রেকের আগে আমরা রিফাত ভাইয়ের কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনছিলাম, এবং আই হোপ আপনাদের ঘটনাগুলো ভীষণ রকম ভালো লেগেছে। যদি আপনি পরবর্তীতে মানে পরবর্তী বিষয়ে আপনিও ঠিক এরকম করে আপনার জীবনে ঘটে যাওয়া সেই হরর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান, ঝটপট করে যেটা করবেন, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 2669 নম্বরে। আবারও বলছি, যদি নেক্সট এপিসোডে আপনি আসতে চান, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নম্বরে। JFM লিখে অনেকে আমাদের সাথে SMS এ যুক্ত থাকেন, বাট আবারও বলছি, যদি আপনি প্রোগ্রাম নিয়ে বা গল্প নিয়ে যদি আপনার কোনো ফিডব্যাক জানাতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, তারপর হচ্ছে আপনার টেক্সট, অ্যান্ড পাঠাবেন 2669 নাম্বারে। মৃদুল ছিলেন আমাদের সাথে, এবং যেটা বলছিলেন যে তার বেশ কিছু স্টোরি আছে, বাট কখনো আসা হয় নাই। খুবই সিম্পল, একটু আগে রেজিস্ট্রেশনের নিয়মটা বললাম, একটু পরপর দেখবেন যে স্ক্রিনে একটা পপ আপ ভাসছে রেজিস্ট্রেশনের নিয়মটা আপনাকে জানানোর জন্য, রাইট? সো আমি আবারও মুখে বলবো, বাট তার আগে অলরেডি আপনি সেকেন্ড গেস্টকে দেখে ফেলেছেন, তো তার সাথে একটু পরিচিত হব। সালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শাওন মিয়া।
শাওন ভাই, শাওন ভাই, চাকরি না ব্যবসা কোনটার সাথে জড়িত?
আমি বর্তমানে গার্মেন্টসে জব করছি।
মাশাআল্লাহ। সো কোথা থেকে এসেছেন শাওন ভাই?
আমি আসছি কাশপুর থেকে।
কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে। তো বেশ অনেক লম্বা একটা দূরত্ব, অনেক লম্বা একটা দূরত্বের পর এই রাত বিরাতে আপনি যখন খুব নিরাপদে আপনার পরিবারের সঙ্গে রয়েছেন, তিনিও নিরাপদেই রয়েছেন, বাট দ্য থিং ইজ জাগো পরিবারের সাথে একটা রাত এই মুহূর্তে তিনি কিন্তু তার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে এখানে চলে এসেছেন, রাইট? তো এই ব্যাপারটা কিন্তু যদি বলি যে আমাদেরকে বিশ্বাস করবেন কতটুকু জানি না, প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার করে। সবসময় উদয় ভাই কিংবা আমি কথাটা বলে থাকি যে আমরা খুব করে ইন্সপায়ার হই। আমাদের এখানে চিটাগাং থেকে স্টোরি এসে বলে গেছেন গেস্ট, যদি বলি খুলনা থেকে এসে বলে গেছে, বরিশাল থেকে এসে বলে গেছে, সিলেট থেকে এসে বলে গেছেন। সো এই ব্যাপারগুলো আসলেই খুবই আনন্দের, এবং এই মানুষগুলোর সাথে আমাদের সচরাচর দেখা হয় না। এই একটা প্রোগ্রামের উসিলায় কিন্তু আমরা জানতে পারি যে কেমন লাগে আমাদের জাগো এফএমটা। অনেক দূর দূরান্ত থেকে আমাদের আরো অনেক লিসেনার এখানে এসছেন, তাদের কাছ থেকে ফিডব্যাকটা জানতে পারি, জাগো এফএম এর অন্যান্য প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে। সো এই যে একটা মানে সৌহার্দ্যের ব্যাপার বা এই যে একটা ভালোবাসার আদান প্রদান, সো এই জিনিসটা খুবই মানে আমি বা আমরা প্রত্যেকে খুব এনজয় করি। জাগো এফএম এর গোটা ক্যামেরার উপরে যেমন নির্ঝরতা থেকে শুরু করে আমরা প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান খুব এনজয় করি যে একটা উসিলায় অন্তত আমাদের অডিয়েন্সের সাথে, আমাদের শ্রোতাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে। এনিওয়ে, সো ভাই আপনার প্রথম কোন ঘটনাটা আমরা শুনছি?
জি, আমার জীবনে প্রথম একটা ঘটনা ঘটেছিল, তো ওটা দিয়ে আমি শুরু করবো আজকে।
জি,
তো এটা ছিল আমার জীবনের রাতে ঘটে যাওয়া একটা অনেক ভয়ঙ্কর একটা কথা। তো আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল, তো প্রেগনেন্ট থাকার সাথে উনি রাত 8টা বাজে ওনার গর্ভ ডেলিভারি হয়ে গেছে আমার বাবু। তো ডেলিভারি হওয়ার পর আমি যখন ওর কান্না আমার কানে আসে, ততটুক সময় শুধু আমি শুনছিলাম যে ও কেঁদে দিছে। তার পরবর্তীতে কি হয়ে গেছে 3-4 ঘন্টা যাবত আমি কিছু বলতে পারবো না। তো অনেক খোঁজাখুঁজির পর, 3-5 ঘন্টার মতো খোঁজাখুঁজির পর আমাকে পাওয়া গিয়েছিল আপনাদের আমার এই বাসা থেকে 5-6 কিলোমিটার দূরত্বে একটা ফাঁকা মাঠের ভিতরে। তো আমার এক আন্টি ছিল, উনি খোঁজাখুঁজির পর ওই ওখান থেকে বের করছে। তো বের করার পরে আমাকে বাসাত নিয়ে আসা হয়েছে। বাসাত নিয়ে আসা আসার পরে মসজিদের হুজুর দিয়ে আমাকে ঝাড়ফুঁক করানো হয়েছে। তো এই অবস্থায় আমি অনেকদিন অসুস্থ ছিলাম, আমার ছেলেকেও দেখতে পারিনি বা আমি নিজেও সুস্থ হইতে পারিনি, আমার স্ত্রীর সাথেও কথা বলতে পারিনি। তো এরকম বিগত 6-7 দিন থাকার পর আমি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে একদিন শনিবার রাত ছিল, আমি অফিস শেষ করে রাত 12টা বাজে আমার বাসায় আসছি। আসার পথে ওখানে একটা দুই সাইডে আর কি ফাঁকা একটা জায়গা পড়ে। তো ওখানে আসার পরে আমার শরীরটা একটা ঝিম করে উঠল। তো ঝিম করে ওঠার পরবর্তীতে আমি কিছুটা ফিল করতে পারলাম না, যেমন আমি সামনে হাঁটি, কেউ আমার সাথে হাঁটছে বা কেউ আমাকে পিছন থেকে ডাকছে, এরকম কোনো কিছু একটা আমি ফিল করতে পারছি। তো অনেকটা দূরে যখন যাব, যাতে যেতে যেতে আমার কিছুটা মনে অনুভব করলাম যে আমার পিছনে ঠিক কেউ না কেউ আমার পিছনে আসে। তো তখন আমি ঠিক পিছনে ঘুরলাম, ঘোরার পরে আমি দেখতে পেলাম অনেক সুন্দর প্রকৃতির একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং আমাকে ডাকছে। তো আমি ওনার নাম জিজ্ঞেস করলাম, ওনাকে বললাম আপনি কে বা আপনাকে তো এর আগেও কোনো কোথাও দেখিনি বা আপনার মুখটা আমি আমার অপরিচিত, আপনার পরিচয়টা যদি দেন তখন অনেক ভালো হয়। তো উনি আমার সাথে কোনো কথা বলছেন না, চোখগুলো ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রয়েছেন। তো উনি মানুষের কোনো আকৃতিতে ছিল না, অনেক মানুষের তুলনায় অনেক হাইট উচ্চতায় ছিলেন। তো অনেক কিছু করার পরে ওনাকে জিজ্ঞেস করে বলছি যে আপনি কে, আপনি আমার সাথে আমার কথার উত্তরটা দেন। এরকম কথা এক কথা দুই কথা ওনার সাথে এরকম কথা বলতে বলতে উনি কথা বলে না। কথা না বলার কারণে আমি ওনার সাথে রেগে যাই, রেগে যাওয়ার কারণে আমি ওনার সাথে মিসবিহেভ করি। যখন মিসবিহেভটা করি তখনই উনি আমার গালে একটা থাপড় বসায় দেয়। তো এই থাপড়টা বসানোর পরবর্তীতে আমার কিছু মনে ছিল না। তো তারপর যখন আমার ওখানকার এলাকার বড় ভাই যারা আছে ওনারা ওখান থেকে আমাকে উদ্ধার করছে, উদ্ধার করার পরে আমাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, অনেক কিছু করানো হয়েছে, মসজিদের হুজুর দিয়ে অনেক ঝাড়ফুঁক করানোর পর হয় না, এই কারণে পরবর্তীতে আমি বরিশাল চলে গেছিলাম। আমার ফ্রেন্ডের এক পরিচিত জানাশোনা এক কবিরাজ ছিল, ওনার বাড়িতে যাওয়ার পরে উনি অনেক অনেক কিছু করছে, ওনার ঝাড়ফুঁক করছে, করার পরে উনি বলছে যে এটা ওনা আমার সাথেই একটা ইয়ে হয়ে গেছে। তো অনেক ছোট থেকেই উনি আমার সাথেই আছেন, আমার বিপদ আপদে সবসময় আমার সঙ্গী হিসেবেই থাকে, আমার কোনো সময় ক্ষতি করে না, ক্ষতি করার চেষ্টাও করে না, বা আমার উপরে আসা যে কোনো ক্ষতি উনি গাইড করে। তো ওনাকে বললাম যে ঠিক আছে, ওনার হাত থেকে মুক্তি পাওয়ার কোন উপায় কি আমার আছে? তো উনি বলছে দেখো, ও যেহেতু তোমার কোনো ক্ষতি করে না, তাহলে এটা আমাদের ছাড়ানো না করাটাই বেটার। যদি ছাড়াতে যেতে হয় তাহলে অনেক চাপ করতে পারে, অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। তো আমার বাবা ছিল, উনি বলছে যে যেই হোক আমার ছেলেকে তো মুক্তি করতে হবে। তো আমার উনি বলছিলেন, ওনাকে মামা বলে ডাকছিলাম, তো বলছিল ঠিক আছে আমি চেষ্টা করব। তো আমাকে তিন দিন পর আবার ডাকা হয়েছে, মঙ্গলবার রাত্রে বেলা বলছিল আমাকে ওনার সাথে কথা বলাবে বা উনি নিজে কথা বলবে। তো কথা বলার মাঝখানে একটা জিনিস হচ্ছে কি, আমরা অনেক সময় অনেক কিছু ফিল করি, অনেকে অনেক কিছু ভাবি। তারপর উনি আমাকে বলছিল যে ঠিক আছে তুমি বসো। বসার পরে উনি আমাকে আমার হাত বা দুটো চেয়ারের সাথে বাঁধছে। বাঁধার পরে উনি আমাকে বলছে যে ঠিক আছে তুমি চোখটা বন্ধ করো, আমি আমার কাজ শুরু করি। তো আমি চোখটা বন্ধ করার পরবর্তীতে শুধু চোখটা বন্ধ করছি, এর পরবর্তীতে আমার কোনো কিছু খেয়াল ছিল না। তার পরবর্তীতে যখন আমার জ্ঞান আসে বা আমি বুঝতে পারি, তখন উনি বলছে যে দেখো এটা তোমার শরীর থেকে আলাদা করা যাবে না, এটা যেই করছে তোমার কাছের কোনো একটা আত্মীয় হোক বা যেই হোক করছে, করার কারণে এটা তো তোমার সাথে মিশে গেছে। মিশে যাওয়ার কারণে এটা আমরা ছাড়াইতে পারবো না, এটা তোমার কোনো ক্ষতি করবে না, তোমার ফ্যামিলির কোনো ক্ষতি করবে না, তোমার কারো কোনো ক্ষতি করবে না, এই শুধু তোমাকে একটা গাইডলাইন হিসেবে রাখবে ও অনেক বিপদ আপদ থেকে তোমাকে স্যাক্রিফাইস করে অনেক সময় অনেক কিছু তোমাকে দেখায়, খাওয়ায়, তুমি খাইছো, এরকম অনেক কথা আমাকে বলছে। বা আমি ঘুমের ঘরে ওর সাথে অনেক জায়গায় ঘুরতেও গেছি, এরকম আমার সাথে অনেক আরো অনেক কিছু ঘটে থাকে। তো এগুলা এই ছিল আমার প্রথম পার্ট।
অলরাইট, তো শাওন ভাইয়ের আমরা প্রথম ঘটনাটা শুনলাম, দ্বিতীয় ঘটনায় যাব। বাট তার আগে টেক্সট প্যানেল থেকে শুরু করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মগুলোতে আমরা অ্যাক্টিভ রয়েছি, এখানে দেখবেন যে আমরা ইউটিউবে যারা কমেন্ট সেকশনে কমেন্ট করেন সেই কমেন্টগুলোও কিন্তু আমরা রিড আউট করি। অনেকেই আছেন যেমনটা ভাবনা আছেন আমাদের সাথে, যেমনটা এই মুহূর্তে তানভীর জয়েন করে আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে রুকসার, থ্যাংক ইউ সো মাচ, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি জাহান জয়েন করে আছেন, আছেন আমাদের সাথে টুম্পা বর্ণ আছেন আমাদের সাথে, এবং রহুল আমিন বলছিলেন যে ঢাকা গোরান থেকে তিনি এই মুহূর্তে শুনছেন, চমৎকার, খুবই সিম্পল। যদি আপনি আপনার ফিডব্যাকটা আমাদেরকে জানাতে চান, JFM স্পেস দিয়ে নাম, লোকেশন, দেন আপনার টেক্সট, অ্যান্ড সেন্ড করবেন যে নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 26969 নাম্বারে। এবং অফেয়ারে আমাদের সেকেন্ড গেস্ট শাওন ভাই যখন কথা বলছিলেন আমার সাথে, তিনি যেটা বলছিলেন যে তার সেকেন্ড যে ঘটনাটা সেই ঘটনাটা আরো দুর্দান্ত। সো মনোযোগ দিয়ে শুনুন, আই হোপ আপনার ভালো লাগবে। তো শাওন ভাই এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
জি, আমি একটা ঘটনা বলবো, এটা হচ্ছে সিলেটের এক ঘটনা। তো ওখানে আমি পল্লীবিদ্যুতের কাজ করতে গেছিলাম, আজ থেকে আরো 5-7 বছর আগে। তো ওখানে যাওয়ার পর আমরা যখন কাজ শুরু করি, তো আমাদের কোয়ার্টার পরে অনেকটা ফাঁকা মাঠে বা কোনো ফ্যামিলির মধ্যে পড়ে না, একটা ফাঁকা মাঠে আমাদের তাবুটানে থাকতে হয় বা কোনো কোনো জায়গায় দেখা যায় বিল্ডিং এ উপরে যায়। তো ওই জায়গায় গিয়ে আমাদের পড়ছিল, লোকেশনটা হচ্ছে সিলেট শ্রীমঙ্গল রাজা গুরুগোবিন্দর যে প্রাসাদটা ছিলেন ওখানে। তো প্রাসাদটা এখন নেই, ওখানে শুধু উনি যে ওনার বিচার কার্য চালাইছেন বা কাউরে ফাঁসি দিছেন এরকম একটা ঘর ওই জায়গায় ছিল। তো ওখানে কাজ করতে গিয়ে আমি খুঁটির উপর থেকে কাজ করছি, কাজ করতে করতে আমার নজরটা ওই ঘরের ভিতরে পড়ে। ঘরের ভিতরে পড়ার কারণে আমি যখন ঘরের ভিতরে যাবো ভাবতেছি যে যাবো একদিন আমি ওই ঘরে যাবো, এরকম ভাবতে অনেকটা সময় পেরিয়ে হয়ে যায়। তো আমাদের দুপুরবেলা যে লাঞ্চের সময়টা আছে ওই সময়টা হয়। তো ওই সময় আমার লগেজ যারা ছিল, আমি খাওয়া দাওয়া করার পর যে সবাই বিশ্রাম করে মানে 1-1.5 ঘন্টা সময় থাকে, তো ওই সময়টা আমরা কি করি যে যে যার মতো থাকি। তো আমি কি করছি, খাওয়া দাওয়ার পরে ওই যে ঘরটা ছিল ওই ঘরটার পাশাপাশি আমি ঘুরি। তো ঘুরতে গিয়ে মনে হয় যে ঘরটার ভিতরে হয়তো বা কেউ একজন আছে, এরকম একটা অনুভব আমার ভিতরে আসে। তো এরকম ঘুরতে চারদিক ঘুরতে হঠাৎ করে আমি একবার ভিতরে ঢুকি। তো ভিতরে ঢোকা মাত্র যে আমাদের ভাষা, আঞ্চলিক ভাষা যেটা বলে চাম্বাদুর, মানে ওই চাম্বাদুর বলে ওগুলা অনেক অনেক ভিতরে। তো আমি ঢোকার কারণে আওয়াজ হয়েছে, আওয়াজটা হওয়ার কারণে ওরা মানে এক এক দিক দিয়ে বের হয়ে গেছে। তো আমি অনেকটা নার্ভাস হয়ে গেছিলাম, নার্ভাস হওয়ার কারণে ওখানে আমি চিল্লান দিছি। তো চিল্লান দেওয়ার পরে ওখানে পাশে একটা খেতে এক মুরব্বি ছিল, উনি মুরব্বি ওখানে আসছে, আসার পরে বলছে যে তুমি এখানে কেন আসছ, তুমি তো কাজ করতে আসছো, কাজ করো, তো এত কিছু হাতানো তোমার দরকার নেই। তো আমার একটু ছোটবেলা থেকেই অনেক একটু সাহস ছিল, যে এগুলো এই ধরনের কোনো কিছু হইলে আমি আবার পিছু হাঁটি না, যে সামনে কি আছে এগুলো আমি দেখে ছাড়ব। তো এরকম করে ওই দিন চলে যাই। যাওয়ার পরে পরের দিন ঠিক মাগরিবের আগ দিয়া আমি ওই জায়গায় আসি। আসার পর আমার শরীরটা অনেক ভার হয়ে যায়, ভার হওয়ার কারণে মানে আমি হাঁটতেও পারি না বা কেউ ডাক দিব ওইরকম কিছু করতে পারি না। না করার পরিপ্রেক্ষিতে আমি ওই জায়গায় অনেকক্ষণ আটকে থাকি বা অনেক কিছু ফিল করতে পারি। তো এরকম করতে করতে শুধু আমি সামনে এগোতে পারি, পিছনে যেতে পারি না, সাইডেও যেতে পারি না। যাওয়ার ওই ঘরের ভিতরে আবার প্রবেশ করি। প্রবেশ করার পরে লম্বা একজন কালো প্রকৃতির একজন লোক ওই যে ঘরটার ভিতরে ছিল, তো ও আমাকে বলছে যে তুই কেন এখানে আসছিস। তো আমি ওনাকে বললাম যে এখানে আমি আসছি, আমার মনটা কেমন যেন করছে যে এখানে আমি কালকেও আসছি আজকেও আসছি, যে এখানে কি ঘটে এগুলো আমি দেখতে আসছি। তো ও আমার আমার উপরে অনেক রাগ হয়। রাগ হওয়ার পরে আমাকে বলে যে দেখ তুই তো অনেক সাহস নিয়ে থাকোস, এর আগেও অনেক কিছু করছস বা অনেক জায়গায় গেছস। তা আমি বলছি যে দেখেন আমার যতটুক এক্সপিরিয়েন্স আছে যতটুক ইয়ে আছে যে আমি বলতে বুঝতে পারছি যে এটা একটা পরিত্যক্ত ঘর, কিন্তু পরিত্যক্ত ঘর এখানে অনেকেই আসে, অনেকে ঘুরতে আসে, তাদের উপরে আপনি হানা করেন বা ইয়ে করেন। তো এটা হচ্ছে কি আমি আসতে চাইনি আমার মনের ভিতরে কেমন জানি লাগছে। তো আমি ওখানে ঢুকি, ঢোকার পরে উনি আমার সাথে অনেক তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে গিয়ে উনি আমার একটা থাপড় দেয়। থাপড় দেওয়ার কারণে আমি অনেকটা বিচলব হয়ে যাই। হওয়ার কারণে উনি বলি যে তুই যে আমার থাপড়টা দিছস, তুই কি আমার চিনস, আমি কে হইতে পারি বা আমার পিছনে কে আছে, তুই কি দেখতে চাস বা আমি কিছু করব কিনা। তো ওর সাথে অনেক পর্যায়ে এরকম হয়ে যায়। হওয়ার পরে উনি অনেক বিকট আওয়াজ করতে থাকে, অনেক চিল্লাচিল্লি বা অনেক কিছু করতে পারে। এরকম হওয়ার পরে আমার ভাই একজন ছিল, ওর নাম সবুজ, তো একসাথে আমরা একজন এক বেডে থাকতাম। তো ও খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই জায়গায় চলে যায়। যাওয়ার পরে পিছন থেকে আমার হাত দেয়, ও যে পিছনে আমার হাত দিছে এইটুকু আমার মনে ছিল। তারপরে যখন নিয়ে আসে আমাদের কোয়ার্টারে, নিয়ে আসার পরে অনেক কিছু করে, অনেক কিছু মানে লোহা ফোড়াইছে, অনেক কিছু করছে। ওই জায়গায় তো করার মনে কোনো কিছু নেই, মসজিদে যাইতে হলে অনেকটা দূর গিয়ে মসজিদে যাইতে হইব। তারপরও ওখানে আমাদের যে বাবুরচি ছিলেন উনি একটু জানাশোনা ছিলেন, যার ফুক করে আমার জ্ঞান ফিরে আনা হয়। তো জ্ঞান ফিরে আনার পর উনি আমাকে জিজ্ঞেস করে যে তুমি ওখানে কেন গিয়েছিলা। যে আমি বললাম যে কাকা ওখানে আমি গিয়েছিলাম যে আমি নিজে ইচ্ছে যাই নাই, আমার মনটা কেমন জানি ওইদিকে টানতেছে। যাওয়ার পর যা হয় আর কি। তো পরবর্তীতে আমরা কাজ করতেছে এরকম কোনো কিছু হয় না। তো ওই জায়গায় কাজ করার পর ওই জায়গায় আমাদের মেইন যে কারেন্টের খাম্বা ছিল ওই জায়গায় জাম্পারিং দিতে হবে, কারেন্ট সংযোগ দিতে হবে। তো আমি আর আমার ভাই চলে যাই ওখানে সংযোগ দেওয়ার জন্য। বাকি লোক সাইডে ছিল, অনেকটা দূরে একটা ট্রান্সফর্মার ছিল, ওখানে ট্রান্সফর্মারের কাজ শেষ করে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি যখন খুঁড়িতে উঠি আমার কাজ শেষ করে সবকিছু ওকে করে যখন আমি নিচে নামতে যাব তখন আমার মাথাটা ঝিম করে ওঠে। তো মাথাটা ঝিম করে ওঠার ফলে আমি ব্যালেন্স হারাই ফেললে ওখান থেকে সাইডে পানি ছিল, পানির ভিতরে পড়ে যাই। পরে পানির ভিতরে পড়ে যাওয়ার কারণে আমার মাজায় অনেকটা আঘাত পাই। তো আমি মেডিকেলে যখন তিন দিন পর আমার সবার সাথে আমি দেখা করছি, তো আমি আমার ওদেরকে বলছি যে দেখেন এরকম এরকম কিছু আমার সাথে ঘটতেছে, তো আপনারা আমাকে একটু সুস্থ করার চেষ্টা করেন। তার পরবর্তীতে ওনারা নিয়ে গেছিল সিলেট শ্রীমঙ্গল সরকার বাজার নামে একটা বাজার আছে, ওই বাজারে জামে মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে নিয়ে যাওয়ার পরে উনি অনেক ঝাড়ফুঁক করছে, অনেক কিছু করছে। উনি খুব উনি বলছে যে দেখো তুমি যেগুলো করতে চাচ্ছ বা যেগুলো কর এগুলো একটা আমাদের মানুষের পক্ষে করা ঠিক না। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো ওখানে নিজে ইচ্ছে যাই নাই, আমাকে কেউ একজন নিয়ে গেছে, তো নিয়ে যাও, এখন কি করা লাগবে এটা বলেন। তো উনি বলে একটা কিছু কাজ করতে হবে, তো তুমি আজকে চলে যাও, কালকে ঠিক সন্ধ্যাবেলা আমার কাছে আসবা। তো আমি যখন আমার চাচা এবং আমার ভাই যখন আসি তখন সিএনজি থেকে নামার পরে অনেকটা হাঁটা লাগে। তো হাঁটতে গিয়ে দেখা যাচ্ছে মানে কেউ একজন আমার পিছনে আসছে, কেউ একজন আমার পিছনে আসতেছে। তখন আমি চাচাকে বলি চাচা আপনি আমার পিছনে আসেন, আমি আপনার সামনে যাই, আমার কেমন জানি লাগতেছে শরীরটা। তো এই কথা বলার পর আমার চাচা বলছে ঠিক আছে তুমি সামনে যাও আমি পিছনে আসি। আমার সামনে আমার হচ্ছে ছোট ভাইটা ছিল সবুজ, এক বেটেই ছিলাম আমরা, তারপর আমি, তারপর আমার চাচা, এরকম করে মানে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমাদের যেতে হয়। তো ওখানে যখন মাঝ বরাবর যখন আমি যাই, তখন হঠাৎ করে ওখানে কেউ নাই, কিছু নাই, হঠাৎ করে একটা ঢিল আমার শরীরে আসে। দেখি একটা মাটির চাকা আমার ঠিক কাঁধ বরাবর এসে পড়ে, পড়ার পরে দেখি আমার শরীরটা অনেক গরম, মানে অনেক ইয়া করতেছি। করার পর আমার চাচাকে বলছে, চাচা আমাকে একটু যদি পিঠে নিতেন খুব ভালো হইতাম, হাঁটতে পারতেছি না। তো ওনার পিঠে শুধু আমি উঠছি, এরপরে ওনাকে অনেক গালাগালি করছি, উনি যেগুলো বলছে ওনাকে গালাগালি করছি, ওনার মুখে আঙ্গুল আছড়ও দিছি বা অনেক মারধার করছি। অনেক কিছু করার পর ওখানে তিনজনের ভিতরে আস্তে আস্তে হয়েছে, অনেক মারধার হয়েছে। তো শেষ পর্যায়ে গিয়ে আমার চাচা সহ্য করতে না পাইরা আমাকে নিচে রাখিয়া পাদে আস্তে করে একটা লাঠি দিছিল। তো এই লাঠিটা দেওয়ার কারণে আমি নাকি ওই জায়গায় ঠাস করে দাঁড়াই পড়ি। দাঁড়াই পড়ার পর আমার যে চাচা ছিল ও অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কারণে আমার ছোট ভাই ছিল, ও দৌড় দিয়ে কোয়ার্টারে চলে গেছে। কোয়ার্টারে যাওয়ার পরে আমরা কোয়ার্টারে 16 জন লোক ছিলাম, বাবুর্চি সহ সব লোক আসে। আসার পরে অনেকে বলছে যে ওনাকে অনেকের সাথে অনেক মিসবিহেভ করছে, অনেক খারাপ ব্যবহার করছি। তো ব্যবহারের কথাগুলো আমি না বললাম। তো অনেক ব্যবহার করার পর, অনেক কিছু করার পর ওই মসজিদে ইমাম সাহেবের কাছে পরের দিন যাওয়ার পর উনি বলে যে দেখো তোমার এই জায়গায় না থাকাটাই বেটার। তো আমি বললাম ঠিক আছে। আমার যে কন্ট্রাক্টর ছিল উনি, ওনার নামটা আমার সঠিক খেয়াল নেই অনেকদিন আগে, তো উনি বলে যে ঠিক আছে তোমাকে গাড়ির টিকিট করে দেওয়া হচ্ছে এবং তুমি যতদিন কাজ করছো এতদিন তোমার পারিশ্রমিক হিসেবে আরো কিছু বকশিশ দেওয়া হচ্ছে। তো আমি এইটা নিয়ে মনের আনন্দে অনেকদিন পর ফ্যামিলির সাথে দেখা হবে, তো ওখান থেকে আমি চলে আসি। আসার পরে অনেকদিন, মাস তিনেক চলে যায়। যাওয়ার পর আমার সাথে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয় না বা কোনো কিছু হয় না। একদিন রাত্রে আমি বাজারে কাজ সারার পরে বন্ধু বান্ধবের সাথে দেখাশোনা করার পরে যখন আমার বাড়িতে আসি, বাড়িতে গ্রামগঞ্জের রাস্তাঘাট কেমন আপনারা তো জানেনই, তো ওখানে আসার পর এই রাস্তার মাঝখানে আসবো এরকম, তো একজন আমার সামনে আসছে। আসার পরে আমি বলি যে আপনি কে, আপনাকে তো এর আগে কোথাও আমি দেখিনি বা জানিও না এরকম প্রকৃতির লোকের জায়গায় আছে, বা আমি তো আমাদের তুলনা অনেকটাই বড় আর অনেকটাই অনেক কিছু দেখা যাচ্ছে। তো উনি বলে যে দেখ তুই অনেক ভালো, তোর পিছনে আমি আসি, তুই অনেক কিছু করতে পারবি, মানে উনি আমাকে অনেক ধরনের লোভ দেখায়। তো আমি এগুলো মানি না। আমার নানি, আমি ছোট থেকে নানির কাছে বড় হয়েছিলাম, তো আমার নানি বলে যে দেখ কোনোদিন কারো কোনো জিনিসের প্রতি লোভ করতে নেই, সে মানুষ হোক বা সে যেই হোক। তো আমি এই কথা বলা, উনি ওই কথা বলার পর আমার ভিতরে ছোট থেকে এগুলো শিক্ষা আমাকে দিয়েছে, তো আমি ওর থেকে কিছু চাই না। ও আমাকে অনেক কিছু দিতে চায় যে নেই, আমি তোকে অনেক কিছু দেব, তুই অনেক কিছু পাবি। আমি বলি যে না দেখেন, আমার এগুলোর প্রতি লোভ নাই, আমার ভাগ্যে যতটুকু আছে এতটুকু আমার কাছে আসলেই চলবে। তো ওন অনেক কিছু করার পরে ও আমাকে ছাড়েন, আমি যাইতেও পারি না, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে। তো মোটামুটি আনুমানিক বুঝতে পারলাম গভীর রাত 12টা বা 12:30 এরকম বাজে, তখন ফোনেও ইউজ করি না, ফোনের যুগ তেমন একটাও ছিল না, বাটন ফোন ছিল, ফোন ছিল অনেকটা দূরে, এমন এরকম ছড়াছড়ি ছিল না বা হাতে হাতে ছিল না। তো তারপর ওনার সাথে আমি যে বলি যে দেখেন আপনি মানুষ না আমি বুঝতেছি, আপনি আমার থেকে সরে যান বা আমার থেকে কি চান আপনি বলেন, আমি আপনাকে দেব, যথাযথ চেষ্টা করবো আপনাকে আমি এগুলো দেওয়ার। তো উনি আমাকে বলে যে তুই পারবি না দিতে। তা আমি বলছি যে বলেন কি পাইলে আপনি খুশি হবেন। তো উনি বলে একদমে বাজার থেকে একটা লাল কবুতর কিনতে হবে, লাল কবুতর কেনার পরে ওই লাল কবুতরের গায়ে আমার হাত কেটে হোক বা ফুটো করে হোক 2 ফুটা বা 3 ফুটা রক্ত ওই কবুতরের মাথায় দিতে হবে। দেওয়ার পরে ওইটা শনিবার রাত্রে এই জায়গায় আমি ওনার হাতে তুলে দেব। তো এই কাজটা আমি করি নাই। এই কাজটা না করার কারণে আমি অনেকদিন অসুস্থ ছিলাম, অনেকদিন জ্বরেও ছিলাম, বিছানা থেকে উঠতে পারিনি, কারোর সাথে কথা বলতে পারিনি, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিনি। তো যখন আস্তে আস্তে আমার এক মামাকে বললাম যে মামা দেখো এরকম এরকম, আমার মামাকে আমি প্রচন্ড ডরাইছি, তো ওনাকে আমি বলতে পারিনি। ওনার বন্ধু যে ছিলেন ওনাকে বলছে যে মামা এরকম 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 কিছু করলে হয়তো আমি সুস্থ হব। তো নানি শোনার পরে বলছে যে ঠিক আছে এটা করার পরে যদি তুমি সুস্থ হও। তারপরে বাজার থেকে একদম একটা কবুতর নেওয়া হয়েছে, আমার হাতের থেকে রক্ত নেওয়া হয়েছে শুয়ের মাধ্যমে ফুটা কইরা। তো নেওয়ার পরে ওটা আমাকে বলছে যে তুমি নিয়ে যাও অসুস্থ শরীরে, আমি ওটা নিয়ে যাই। যাওয়ার পর ওনার সাথে দেখা করি, দেখা করার পর ওনাকে আমি হাতে দেই। দেওয়ার পর উনি আমাকে বলে যে তুমি তো এটা নিয়ে আসলা, অনেক কিছু অনেক শাস্তি ভোগ করার পরে নিয়ে আসলা, তুমি যদি আরো আগে নিয়ে আসতা তাহলে তোমার কিছুটা শাস্তি মাফ হইতে পারত। তা আমি বললাম যে দেখেন আমার ভুলটা কোন জায়গায়, আপনি একটু যদি বলে যেতেন তাহলে আমার খুব ভালো হইতো। তো উনি বলছে যে দেখ তুই কাজ করছোস ঠিক আছে, সবকিছু করছোস, আমি ওই জায়গায় শোয়া ছিলাম, তুই আমার উপর দিয়া পা দিয়া আমার লাঠি দিয়ে ওই জায়গায় গেছোস, যে আমার রাগটা এই জায়গায়, একজন মানুষ কেন আমার জায়গায় আসবে, এই জায়গায় তো সচরাচর কেউ আসে না, একটা পরিত্যক্ত রুম বা এলাকার কোনো কেউ আসে না, অনেক দিন ধরে এই জায়গাটা পড়ে রয়েছে এই জায়গায়। তো আমি বললাম ঠিক আছে আমার ভুল, তো আপনি যে এমন কোনো জায়গায় ঘুমাইবেন না, আপনি এমন কোনো জায়গায় ঘুমাইবেন না যেখানে মানুষ আপনাকে দেখতে পারে না বা মানুষের চলাচল যেখানে হইতে পারে ওইরকম কোনো জায়গায় ঘুমাইবেন না। এর পরবর্তীতে উনি আমাকে বলে যে থাক ঠিক আছে, তুই অনেক ভালো থাক, এরকম সাহস করতে নেই। তো অনেক কথাই বলছে, অনেক কিছুই বলছে। তো আমি বলছি যে দেখেন আমার তো আপনার থেকে কিছু চাওয়ার নাই, কিন্তু একটা জিনিস চাওয়ার আছে, সেই জিনিসটা যদি আমাকে দিয়ে যেতে পারেন দিয়ে যান। তো ওনাকে আমি বলছিলাম যে দেখেন আমার খুব আশা, আমি যে কবিরাজ যে কাজ করে যারা এরকম একটা বিদ্যা নিতে চাই। তো ও আমাকে বলছে যে এগুলা এখন সম্ভব না। এ কথা বলার পর ওনার সাথে আমি বলি যে না এটা আমাকে দিয়ে যাইতেই হবে বা এমন আমাকে শিখাই থুয়ে যাইতে হবে, যদি না দেন তাহলে আমি আপনার পিছু ছাড়বো না, আপনি যেদিকে যাবেন আমি ওই দিকে যাবো। তো বলে আমি তো তুই তো আমাকে দেখতে পারবি না আমি গেলে। তো আমি বলি যে দেখেন আপনি বলছেন আমি যা চাই আপনি দিবেন, তাহলে দেন এখন। তো ওনার সাথে অনেক কথাবার্তা বলার পর উনি দিতে চায় না, এক পর্যায়ে গিয়ে আমাকে ওই জায়গায় থাপুর দিয়া ফালাই থুয়ে চলে যায়। যাওয়ার পরে যখন বাড়িতে যাওয়ার পরে আমি জ্ঞান আসে তখন সবার সাথে এগুলো শেয়ার করি। তো আমার মসজিদের হুজুর ছিলেন, তার কাছে আমি ছোটবেলার থেকে মুক্ত হয়ে পড়াশোনা করতাম, ওনার কাছে সবকিছু শোনার পর উনি বলছে যে দেখো তুমি এরকম কোনো জিদ করো না যে জিদের কারণে তোমার এই জীবনহানি হইতে পারে। তখন থেকে আমি এরকম কোনো জায়গায় গেলে আয়তাল কুরসি হোক বা আমি যতটুক পারি অতটুক দিয়ে আমার শরীর বন্ধ করে তারপরে যেখানে যাই, বা বেশি বাড়াবাড়ি করারও চেষ্টা করি না। তো আপনাদের কাছেও অনেক কথা থাকবে, অনেকেই ইয়ে থাকবে, যদি আপনারা এরকম কোনো সিচুয়েশনে পড়েন তাহলে আপনারা পিছু হটার চেষ্টা করবেন বা কেউ দিকে কিছু করবেন না। আর এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, শাওন ভাইয়ের কাছ থেকে আমরা দুটো ঘটনা শুনলাম এবং সেই দুটো ঘটনা জানতে চাই আপনাদের কাছে কেমন লাগলো, সেই ফিডব্যাকটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং যে মানুষটা আমাদের সঙ্গে রয়েছেন তার কাছেও ভীষণ রকম ভালো লাগে। টুম্পা বলছেন বেশ ভালো লাগলো বা ভালো লাগছে ঘটনাগুলো। আছেন আমাদের সাথে এই মুহূর্তে সম্পদ এবং তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে মংলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আদ্রিতা হাসান জয়েন করে আছেন, অ্যাঞ্জেল স্মৃতি আছেন আমাদের সাথে এবং অনেকেই আমরা ফেসবুক লাইভে যেটা দেখতে পারি যে স্টিকার আদান প্রদান করি। সো এই ধরনের কাছ থেকে একটু বিরত থাকি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ফিডব্যাকটা আপনি জানান, আপনার যদি ফিডব্যাক জানানো বা লেখার কিছু না থাকে কোনো প্রবলেম নেই, আপনার লেখার কোনো দরকার নেই। আপনি যারা স্টিকার দিচ্ছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি স্টিকার না দিয়ে আপনার প্রোফাইল থেকে একবার শেয়ার করেন, আপনি বিভিন্ন গ্রুপে কানেক্টেড আছেন গ্রুপগুলো থেকে শেয়ার করেন, এতে যেটা হবে আমাদের জাগোএফএম ভূত স্টুডিও পরিবারের একটা হেল্প হবে। হেল্পটা কি, ক্লিয়ার কাট কথা ভাই, আরো দুইটা নতুন বন্ধুর কাছে আমরা পৌঁছাইতে পারবো। রাইট, ঢাকা কুমিল্লা চট্টগ্রাম অলরেডি পৌঁছে গেছি, সামনে আরো কিছু গুড নিউজ আসছে ইনশাআল্লাহ। এর পাশাপাশি থাকে না যে বেশ কিছু নতুন বন্ধু হয়তো বা আড়ালে আবডালে লুকিয়ে থাকে, তো সেই মানুষগুলো যখন দেখতে পাবে এই যে এখন রাত্রেবেলা ভূত স্টুডিও হচ্ছে, হয়তোবা অনেকেই দেখতে পারবে না বা এখন এই মুহূর্তে অনেকে ব্যস্ত আছে, আপনি যখন শেয়ার করে রাখলেন কালকে সকালে আপনার একটা বন্ধু ফেসবুক স্ক্রল করতে করতে আপনি দেখলো যে আপনি একটা জিনিস শেয়ার করছেন, দেন ভিডিওটা ক্লিক করলো, তারপর যখন এই প্রোগ্রামটা দেখলো তখন এমন তো হতে পারে যে আরে জোস্ত আমারও তো কাছে বেশ কিছু ঘটনা আছে, আমিও রেজিস্ট্রেশন করি। আর মজার ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু রেজিস্ট্রেশন করা যায় পুরো সপ্তাহ জুড়ে, যখন খুশি তখন। আপনার যদি এখন মোবাইল ফোনে ব্যালেন্স না থাকে কোনো প্রবলেম নাই, কালকে সকালে করেন পরশু দিন করেন, বাট মেক শিওর যত দ্রুত রেজিস্ট্রেশন করবেন তত দ্রুত আপনার কাছে ফোন কল যাবে ইনশাল্লাহ। মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন আরবিএস যদি নেক্সট এপিসোডে আসতে চান, তাহলে আরবিএস আপনার নাম লোকেশন এবং প্রফেশন পাঠাবেন 26969 নাম্বারে। শাওন ভাই আমরা তো আর দুটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে, তৃতীয় কোন ঘটনাটা শুনবো?
তৃতীয় আমার অফিসের এক কলিগ আমার বড় ভাই, ওনার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি বলবো। তো ওনার নাম ছিল আনোয়ার, ওনাকে আমরা অনেক শ্রদ্ধা করতাম, উনি আমাদের বয়সের তুলনায় অনেকটা বড়, তো উনি বলছিল যে ওনার জীবনের একটা ঘটনা আমাদের কাজ ছিল না, আমরা ওই সময়টা আর কি টাইম পাস করেছিলাম। তো এক কথা দুই কথায় তখন ভৌতিক কিছু ঘটনা আমাদের মাঝখানে চলে আসে। তো উনি বলছিল দেখ তোরা তো সবকিছু বললি, তো আমরা ওই জায়গায় যারা যারাই বলছি মানে বন্ধু বান্ধব তো এক জায়গায় অনেকজনে বানায় বলছে, অনেকজনে সত্য বলছে। তো উনি বলছে যে দেখ আমার ছোটবেলায় আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, তো এটা আজ পর্যন্ত আমি কারোর সাথে শেয়ার করিনি, আজকে তোদের সাথে শেয়ার করব। তো আমি বললাম যে ঠিক আছে ভাই আপনি শেয়ার করেন, এটা আমরাও শুনে রাখি বা কেউ সাথে শেয়ারও করতে পারবো এরকম। তো যখন উনি বলল, তো বলার পরে যে দেখতে পাচ্ছি উনি ছোট যখন ছিলেন তো ওনার ভাজা পড়ার প্রতি অনেকটাই লোভ ছিল। ওনার বাসা থেকে গঙ্গাপুর বাজার মানে আমাদের ওখানে গঙ্গাপুর বাজার, আমি যেখানে থাকি ওখানে গঙ্গাপুর বাজার নামে একটা বাজার আছে, ওখানে ওনাদের বাড়ি, এখন বাড়ি ঘর অনেক ঘনবসতি হয়ে গেছে, তো তখন অনেকটা ফাঁকা ছিল। তো উনি রাত্রেবেলা ওনার আব্বার দোকান ছিল, দোকান শেষ করে রাত্রে ১০টার দিকে যখন আসে, আসার পথে উনি পিয়াজু বা এরকম জাতীয় কিছু খাবার খাচ্ছিল। তো খাবার খাওয়ার কারণে পিছন থেকে কেউ একজন বলে জানোয়ার তুই যেটা খাচ্ছস এটা অর্ধেকটা আমার জন্য দিয়ে যা। তো ছোটবেলায় তো অনেকে জিদ করে, যেমন আমরা অনেক কিছু খাইতে দিলাম আমাদের বন্ধু বান্ধব চাইলে আমরা দিই না। তো উনিও এক পর্যায়ে গিয়ে এরকম বলে যে আমি আমার জিনিস কেন তোকে দেবো বা তুই কি আমার সামনে আয়, এরকম কথা বলে। উনি তো সামনে আসে না বা দেখা দেয় না, দেখা না দেওয়ার কারণে উনি বলে যে উনি আবার বলে জানোয়ার তুই যেটা খাচ্ছস ওটা আমার জন্য একটু দিয়ে যা, আমার লোভ পড়ছে নাহলে তোর ক্ষতি হবে। তো ও বলে না আমি দেবো না, আমি দেবো না তো দেবই না। এই কথা বলার পর খাওয়ার পরে বাসাতে চলে যায়। বাসায় চলে যাওয়ার পর রাত্রেবেলা যখন উনি ঘুমায়, ঘুমের ভিতরে ওনাকে স্বপ্নে আসে যে দেখ তুই তো আমাকে জিনিসটা খাইতে দিলি না, তোর তো এমন কোনো লস হইতো না বা আমাকে দিলে তোর কোনো ক্ষতি হইতো না, এখন যেটা হচ্ছে তুই আমাকে খাইতে দিলি না, আমি লোভ করলাম, তুই আমার চাওয়ার জিনিস খেয়ে ফেললি আমাকে দিলি না, তাহলে আমি তোর যে কোনো একটা ক্ষতি করব। তো এরকম পরের দিন আবার যখন রাত্রেবেলা এরকম আসে তখন ওনার বাবা ছিল ওনার সাথে। বাবার সাথে আসার পর যখন পিছন থেকে ওনাকে আবার ডাকে, ওনার বাবা শুনতে পারে না কিন্তু উনি শোনে, উনি বলে যে বাবা আমার পিছনে হয়তো বা কেউ আছে আমাকে বলছে আমি যেটা খাচ্ছি ওটা দিয়ে যেতে, কালকেও এরকম বলছে আজকেও বলছে। তো ওনার বাবা বলে এখানে কে আসিস, তো এলাকার লোক তো অনেক আর কি ইয়ে দেখে, তো কে আসিস পারলে সামনে আয়, অনেক গাছপালার ভিতর দিয়ে যাইতে হয়। তো উনি যা বলে শুধু আনোয়ার ভাই শুনতে পারে আর অন্য কেউ শুনতে পারে না। ওনার বাবা বলছে যে কই আমি তো কিছু শুনতে পারি না। তো বলছে যে বাবা দেখো আমার সামনে দিয়ে ছায়ার মতো যাচ্ছে বা আমি বুঝতে পারতেছি আমার সাথে কেউ আসতেছে। তো এরকম এই কথা বলার পরে ছোট মানুষ হিসেবে ওনার বাবাটা বিশ্বাস করে না, বিশ্বাস না করাতে ওনার হাত ধরে টানে নিয়ে আসে, নিয়ে বাড়িতে নিয়ে আসে, আসার পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। তো এরকম একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর রাতটা ছিল মঙ্গলবার রাত, উনি বলছে যে আমি মঙ্গলবার রাত আমার বোনের বাড়ি থেকে যখন আসি, বড় বোনের বাড়ি থেকে আসার পথে ওনারা অনেক কিছু দিয়েছে, অনেক পিঠা পিঠা দিয়েছে, এগুলো নিয়ে আমি আসতেছি। তো আসার পর আমি দেখলাম সামনে একটা হুজুর, একটা মসজিদের ইমাম সাহেব যেরকম থাকে এরকম কিন্তু একটু লম্বা একটু বড়। তো এই ধরনের জিনিস যেটি হয় এদের মানুষের তুলনায় অনেকটা একটু বড় হয় বা অনেকটি বিয়ে অনেক পশু পাখির আকৃতি ধরে আসে। তো উনি একজন মসজিদের ইমাম সাহেবের ভেতরে আসছিলেন, ওনাদের মসজিদের হুজুরের নাকি। তো উনি বলে যে হুজুর আপনি এত রাতে এই জায়গায়, যে বলছে যে দেখ আমি হুজুর না, তো তোর হুজুরের ভেসে আমি তোর কাছে আসছি, তো দেখ তোর কাছে আজকেও তো খাবারের জন্য অনেক কিছু আছে, তো এখান থেকে আমাকে কিছু দিয়ে যা। তো ছোট মানুষ দিবে না এরকম অনেক কিছু কথা বলে, অনেক কিছু বলার পর উনি বলে যে না আমি দেবো না তো দেবই না। তো এক পর্যায়ে না দেওয়াতে রাগ হয়ে যায়, রাগ হয়ে যাওয়াতে গালাগালি করে নেই অনেক কিছু বলছে যে আমি দেবো না আমার জিনিস কেন আমি তোমাকে দেবো। যে আমরা দেখেন আমরা যদি ওরা যদি আমাদের থেকে কিছু চায় আমরা না দেওয়া পর্যন্ত মন থেকে না দেওয়া পর্যন্ত ওরা খায় না, তো দিবে না। এক কথা দুই কথা এরকম যাই যায় 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 বাড়ির সামনে গিয়া যখন ওনাকে পিছন থেকে নাকি ধাক্কা দিছে, উনি মা বলে চিৎকার দিয়ে পড়ে গেছে। তো পড়ে যাওয়াতে ওনার মা শুনতে পাচ্ছে, শুনতে পাওয়াতে বাড়ির সামনে চলে আসছে, আসার পরে দেখে ওনার ছেলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রয়েছে। তো মরে পড়ে থাকার পর উনি যখন সবাই মিলে ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে যাওয়ার পরে ওনাকে বলে যে তোর সাথে কি হয়েছে। তো উনি কিছু বলে না, শুধু চোখগুলো বড় বড় করে তাকায় থাকে, ওনার মার দিকে শুধু তাকায় থাকে, আর কারোর দিকে তাকায় থাকে না, শুধু ওনার মার দিকে তাকায় থাকে, কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারে না। তো এরকম থাকার পর যখন ওনার দাদা ছিল, ওনার দাদা বলে যে ঠিক আছে আমি কিছু বুঝতে পারছি, তো আমি একটু বাইরে যাই, বাইরে যেয়ে আসতেছি। তো উনি এই কথা বলার পরে মসজিদের সেই হুজুর ওনাকে বাড়িতে নিয়ে আসে, ওনাকে বাড়িতে নিয়ে আসার পর ওনার চেহারা দেখার পরে উনি খাটের উপরে যে সেখানে শুয়েছিলেন, তখন তো খাট ছিল না, চৌকি ছিল, চৌকির উপরে উনি অনেক লাফালাফি করতেছে, অনেক কিছু করতেছে। করার পরে উনি বলে যে দেখেন আপনি আমার কাছ থেকে সরে যান, আপনি আমার কাছে আসবেন না। এই কথা বলার পর যখন উনি এক কদম দুই কদম ওনার কাছে আগে, তো অনেক ব্যবহার খারাপ করে যে তুই আমার কাছে আসিস না, তুই আমার কাছে আসলে তোর এটা হবে, তোর ওইটা হবে, তোর এটা করবো, ওইটা করবো। তো হুজুরে বুঝতে পারে ওর উপরে কোনো কিছু একটা আচর করছে। তো হুজুরে এক গ্লাস পানি নেয়, পানি নিয়ে অনেক কিছু পরার পরে পানিটা গায়ে দেয়, দেওয়ার পরে শান্ত হয়ে বয়ে পড়ে, বয়ে পড়ার পরে যে ওনার উপরে তখন আবার চালান করা হয়। চালান করার পরে বলে যে দেখ তুই কেন ওর কাছে আসছিস তা তো আর আমরা জানি না, এখন তুই বল তুই কেন ওর কাছে আসছিস। এক কথা দুই কথা তিন কথা এরকম কথার কোনো উত্তর দেয় না, চুপ করে বসে রয়েছে, শুধু ওনার মার দিকে তাকায়। তো ওনার মার দিকে যখন তাকায় রয়েছে, তখন উনি ছোট্ট একটা লাঠি নিছে, নেওয়ার পরে ছায়া যে ছিল ওনার ছায়ার ভিতরে বাড়ি দিয়েছে। তো ছায়ার ভিতরে বাড়ি দেওয়ার পরে উনি বলছে যে বলেন কি বলবেন, আমাকে মারধর করেন না বা আমাকে আঘাত করেন না। তো এই কথা বলার পর উনি বলে যে ঠিক আছে তুমি কেন ওর কাছে আসছো বা কি জন্য আসছো, কি করার জন্য আসছো। যে দেখেন ও রাত্রেবেলা অনেক কিছু খায়, অনেক কিছু করে, অনেক কিছু নিয়ে আসে, তো ভাজা পোড়া টাইপের। তো আমরা যারা এই জিন জাতি যারা আছি তারা কিন্তু ভাজা পোড়া জিনিস মিষ্টি জিনিস অনেক পছন্দ করি, তো ও ভাজা পোড়া জিনিসগুলো খায়, আমরাও অনেক পছন্দ করি। ওনার থেকে চাইছি অনেকবার, না উনি দেয় না, না দেওয়ার কারণে ওর সাথে এক কথা দিক কথা এরকম ও দিবে না দিবে না দিবে না দিবেই না। তো ও যদি ওর থেকে একটুখানি জিনিস দিত তাহলে ওর থেকে আমি তুলে দিতাম। তো এরকম একদিন দুই দিন হইতে হইতে ওর প্রতি আমার একটা লোভ জেগে যায় বা ওর প্রতি আমার একটা হিংসা হয় যে ও একটা জিনিস চাচ্ছি একটা জিনিস দিচ্ছে না, তো আমি তো আর অনেক কিছু করতে পারি, এরকম ভাবনা চিন্তা করার পরে ওর ওকে আমি আক্রান্ত করি। আক্রান্ত করার পর উনি বলে যে ঠিক আছে এখন তো ওকে ছাড়তে হবে। তো উনি বলে যে ছাড়বো ঠিক আছে, কিন্তু ও যে অনেক জেদ, ও অনেক জেদ দি, তো ওকে বলেন আমাকে কি খাওয়াবে। তো বলছে তোকে কি খাওয়াবো, তোকে খাওয়ানো কিছু নাই, তুই কি খাওয়াবি ওকে বলে যা। তো ও উনি বলছে যে ও কি খাইতে চায় বলুক আমি খাওয়াবো, আর আমি যা খাইতে চাই ওকে তা খাওয়াইতে হইব। তো এক পর্যায়ে গিয়ে ওনার বাবা অনেক রাগি ছিল, রাগি হওয়ার কারণে বলছে যে আমরা তোকে কিছু খাওয়াবো না, এখন তুই আমার শরীর শরীর থেকে শরীর চলে যাবি। তো হুজুরে এক পর্যায়ে গিয়ে যখন দেখে ওনারা দিবে না, তখন হুজুরে বলে যে ঠিক আছে তুই যদি না সরস তাহলে আমি দ্বিতীয় রাস্তা অবলম্বন করতে রাজি হব। তখন ওই জিনটা বলে যে ঠিক আছে আপনি যা পারেন করেন। তো অনেক কিছু করার পরে ওনার ব্যাগ থেকে একটা লাঠির মতো কি যেন একটা বার করছিল, এটা নাম উনি বলতে পারেনি। বার করার পরে অনেক কিছু করার পরে অনেক ছায়ার ভিতরে মারধর করার পরে উনি এক পর্যায়ে রাজি হয় যে ওনার শরীর থেকে চলে যাবে। যখন বেশি যন্ত্রণা করছে তখন বলছে যে হ্যাঁ ও শরীর থেকে চলে যাবে, পরবর্তী তার কোনো ক্ষতি করবে না। তো ওনার থেকে এরকম কোনো জবানবন্দি নেওয়া হয়নি, হুজুরও হয়তো ভুলে গেছিলেন। এরকম করার পরে ওই দিন রাত্রে উনি সুস্থ হলেন। তিন দিন চার দিন পর এরকম সবার সাথে যখন কথাবার্তা বলে খেলাধুলায় মাস্তে মাস্তি, তো রাত্রেবেলা ওনার মার সাথে ওনার আত্মীয় ছিল পাশের বাড়িতে, ওনার কোন সম্পর্কের জানি বোন, তার বিয়ে। তো বিয়ে রাত্রেবেলা গ্রামগঞ্জের বিয়ে, রাত্রেবেলা বিয়ে শেষ করে মা ছেলে যাচ্ছে বাড়িতে। যাওয়ার পরে উনি বুঝতে পারে যে কিছু একটা আছে পিছনে, পিছনে আছে এরকম কিছু অনুভব করে উনি পিছনে তাকায়, অনেক লাফালাফি করে। করার পরে যে তুই কে আছিস আমার পিছনে আমার সামনে, তো ওর মা বিষয়টা বুঝতে পারে। বুঝতে পারার কারণে যে বলে যে বাবা তোর শরীরে যে তাবিজগুলো দেওয়া ছিল এই তাবিজগুলো কোথায়। তো হাত দিয়ে দেখে তাবিজগুলো আর ওনার শরীরে নাই, ওই নাচানাচি করছে ইয়ে করছে ওই জায়গায় হয়তো বা তাবিজগুলো পড়ে গেছে। তো এরকম করার পরে উনি দেখতে পারছেন যে একটা আলোর মতো এক গাছ থেকে আর গাছে লাফ দিয়ে যাচ্ছে, গাছের ডালপালা মনে হয় ভেঙে পড়তেছে, এরকম ভেঙে পড়ার মতো অনেক কিছু। তো ওর মা কিছু বলতে পারতেছে না বা কি করে ওই রকম সিচুয়েশনে, কারো মাথায় বা ব্রেনে কাজ করে না। তো ওর মা বলে যে বাবা আমরা কি করবো এখন, চল আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তো এক পর্যায়ে এরকম গতি করতে 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 আবার ও ছেলেকে ছেলের উপরে উনি ভর করেন। ভর করার পরে শান্ত হয়ে যায়, মা মনে করছে ছেলে হয়তো বা শান্ত হয়ে গেছে, এরকম নিয়ে যায়। তো যাইতে 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 মাঠের মাঝখানে রাস্তার মধ্যে একবার মুক্তি পরে পড়ে যায়। পড়ে যাওয়ার পর উনি ওনার মা কোলো করে নিয়ে যায় বাড়িতে, অনেকটা দূর আবার ইয়ে করতে হয়। নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে অনেক দূর থেকে একজন কবিরাজ জাগা হয়। তো ওই কবিরাজ আসার পরে ওনাকে বলে যে দেখেন এই ছেলে, যে ছেলে আছে এই ছেলে তো অনেক জিদ, অনেক মানে যে যেটাই বলুক ও ওর বুদ্ধিতে চলে। তো ঠিক আছে, এখন ওর হাতের থেকে মুক্তি পাওয়ার মতো কাজ করতে হবে। তো উনি কি করেন, উনি আবার ওনার শরীরে ওই জিনটাকে যেটা আছে ওটাকে ভর করানোর চেষ্টা করে। আসে না আসে না আসে না, অনেক কিছু করার পর তিন চারবার ট্রাই করার পর পাঁচবারের মাথায় উনি ওনার শরীরে আসছে। আসার পরে যে দেখেন আপনি প্রথম সালাম দিছে, দেওয়ার পরে উনি সালাম উত্তর দিছে, তারপর উনি বলতেছে যে দেখেন আমরা খারাপ কোনো জিনিস না বা কারো কোনো ক্ষতি করি না। তো ও হচ্ছে কি আমার জিদ উড়াই ফেলছে বা আমার মাথার যে জিনিসগুলো ওগুলো বিগড়াই ফেলছে। তো বিগড়াই ফেলার কারণে ওর পিছু আমি নিছি। তো এখন কবিরাজ বলছে যে ঠিক আছে আপনি ওর কাছ থেকে সরবেন কি করলে। তো বলছে সরব কি করলে, ও আমাকে কি খাওয়াবে বলুক, আমি ওর থেকে না খাওয়া পর্যন্ত ওর পিছু আমি ছাড়ব না। তো এক পর্যায়ে কবিরাজটা রাজি হয়েছে, ঠিক আছে তুমি যা খাইতে চাও তোমাকে আমরা দেব। ঠিক আছে, এখন ওই যিনি ছিলেন তিনি বললেন যে ঠিক আছে এখন তো আনা সম্ভব না। কবিরাজ বলতেছে আনা তো সম্ভব না, তাহলে তোমাকে আমরা পরবর্তীতে কালকে হোক বা পরশু হোক তুমি একটা বার বলে যাও, ওইবারে তোমাকে আমরা আমাদের বাড়ির যে দরজা আছে ওই দরজার ভিতরে খাবারটা রেখে দেব, আমাদের যেটা পছন্দ হয়। তো উনি ওই দিন চলে যায়। পরে কবিরাজটা বলেন যে ঠিক আছে তুমি যে চলে যাবা, যাওয়ার একটা উদাহরণ দিয়ে যাবো যে তুমি চলে যাবে আর পরবর্তীতে আর আসবা না। তখন উনি বলে যে ওনাদের বাড়ির উঠানে যে আম গাছ আছে, আম গাছের একটা ঠাইলে আমি ভাঙিয়া উঠানে ফালাই দিয়ে থুয়ে যাবো। ঠিক আছে, ওই দিন ওনাকে ইয়ে করা হয়। পরে উনি বলছে যে শনিবারের দিন ঠিক যখন মাগরিবের আজান দিবে দিবে ভাব, ওই সময় উনি যেটা আমাকে দিবে ওটা যেন ওইখানে রেখে আসে। তো এরকম করার পরে পরে শনিবার তিন চার দিন পরে ছিল, মানে ঘটনাটা ঘটছিল বুধবার মঙ্গলবার অথবা বুধবার এরকম। তো শনিবারের দিন ঠিক মাগরিবের আজান দিবে দিবে ওই সময় বাজার থেকে এক কেজি মিষ্টি নেওয়া হয়েছে। উনি মন খুশি করে মিষ্টিটা কিনছে ওনার নিজের টাকা দিয়েই। কেনার পরে ওই মিষ্টিটা ওখানে রেখে আসা হয়। রেখে আসার পরে ওই দিন রাত্রেবেলা ওকে স্বপ্নে দেওয়া হয় যে দেখ তুই যদি এটা যদি এই খাবারটা যদি আমাকে আগেই দিতি তাহলে এত রকম অসুস্থ বোধ করতি না বা এরকম ফিল করতি না বা আমি তোর প্রতি রাগ হইতাম না এরকম, বা তুই কি চাস এরকম বল। তো ওই কবিরাজটা বলছিল যে তুই তোকে যদি কিছু দিতে চায় তুই নিবি না, ওনার থেকে মাপ চেয়ে নিবি। উনি বলে ঠিক আছে হুজুর আপনি যেই হন আপনি আমাকে পারলে মাপ করে দিন। তো আল্লাহর রহমতে উনি মাপ চাওয়ার পরে অনেকটাই সুস্থ, এখনো পর্যন্ত সুস্থ। মাঝে মাঝে ওনার সাথে দেখা হয়, এরকম অনেক কথাবার্তা হয়। তো কথাবার্তার পর উনি বলেন যে এক পর্যায়ে আমি অনেক দিন ভুক্তভোগী ছিলাম এই রোগে, তারপর এই ছিল আমার এই তিন নম্বর ঘটনা।
অলরাইট, তিনটা ঘটনাই আজকে আমরা শুনলাম, বেশ বড় বড় তিনটা ঘটনা। এবং আরেকটা ঘটনা যেটা রয়েছে এবং তার সাথে যদি আরো কিছু ঘটনা অ্যাড করতে পারেন পরবর্তী কোনো একটা এপিসোডে আমরা সেই ঘটনাগুলো শুনবো, কারণ এরপরে আরো একজন অতিথি রয়েছে আমাদের। সো থ্যাংক ইউ সো মাচ শাওন ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া, আপনার পরিবারের জন্য খুব ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। এবং একই সঙ্গে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে আমাদেরকে, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এখানেই শেষ নয়, আরো একজন অতিথি, আরো বেশ কিছু এক্সপেরিয়েন্স, আশা করি আপনাদের দুর্দান্ত রকম সময় কাটবে। থাকুন আমাদের সঙ্গে, বিরতির উপরে যখন ফিরছি তখন বাকি কথাবার্তাগুলো হচ্ছে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shathe. Spicy seasoning e twisted o prawn potato.
Guys, thamo. Eta chips naki biscuit? Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না।
স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান্ড পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
ফিরে আসা আরো একটাবার স্বাগত আপনাকে ভূত স্টুডিওতে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো আশা করছি আপনাদের আজকে গল্পগুলো ভীষণ রকম ভালো লাগছে। আর একই সঙ্গে যদি আপনি পরবর্তী এপিসোডে এখানে আসতে চান, সেক্ষেত্রে খুবই সহজ একটা প্রসেস। নেক্সট এপিসোডে আসার জন্য রেজিস্ট্রেশন ছাড়া এখানে আসলে আসার কোনো প্রসেস নাই, খুব সিম্পল একটা ব্যাপার। হ্যাঁ, অনেকেই ফেসবুকে দেখছিলাম ইনবক্স করছেন যে আসতে চাই, গল্প বলবো, গল্প বলবো। সো ফেসবুকে লিখে আসলে কোনো লাভ নাই। সো যারা এই মুহূর্তে শুনছেন, এখন অবধি আমাদের সঙ্গে রয়েছেন, যদি আপনি পরবর্তী পর্বে আসতে চান, ভাই একটা মাত্র ওয়ে, রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশনের যে নিয়ম, নিয়মটা বলছি, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, পাঠায় দেন 26969 নাম্বারে। খুবই সিম্পল, রাইট? তো অনেকে আমাদের সঙ্গে কিন্তু টিক্স প্যানেলে আমাদের সাথে কানেক্টেড থাকেন, আছেন আমাদের সাথে। খুশি ফ্রম ধানমন্ডি, থ্যাংক ইউ সো মাচ খুশি। দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন মিতু, ইসমাম আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে বিন্তি, এছাড়াও আরো অনেকে জয়েন করছেন। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার ফিডব্যাক গুলো খুব ইম্পর্টেন্ট, ভালো লাগা, মন্দ লাগা, বিভিন্ন রকমের ফিডব্যাক থাকে। অনেকেই মাছ নিয়ে ঘটনা শুনতে চাইছেন, এবং একটা সময় কিন্তু প্রচুর আমরা মাছ নিয়ে ঘটনা শুনতাম, রাইট? এনিওয়েজ, ইন দ্য মিন টাইম যেটা করবো আমরা, সেটা হচ্ছে এই মুহূর্তে সর্বশেষ যিনি অতিথি রয়েছেন তার কাছে আমরা যাব, এবং তার কাছ থেকে তার প্রথম ঘটনাটা শুনবো, তার সাথে একটু পরিচিত হতে চাই। সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম আহমদ ফয়সাল।
আহমদ ফয়সাল, আহমদ ফয়সাল ভাই, আপনার বাসা কোথায়?
আমার বাসা গাজীপুর।
গাজীপুরে?
জি জি।
তো গাজীপুর থেকে এই মুহূর্তে যদি বলি যে এই মুহূর্তে আমরা আছি বাড্ডায়।
বাড্ডায়
লম্বা একটা সময় দূরত্ব। সো প্রথমত ধন্যবাদ এই যে দূর দূরান্ত থেকে ছুটে চলা, দূর দূরান্ত থেকে এখানে আসা, গল্পগুলো বলার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। তো আপনি যখন এই মুহূর্তে, যারা দেখছেন তাদেরকে বলছি, বাসায় আছেন, ফ্যামিলি মেম্বারের সাথে ডিনারটা করে হয়তো বা মোটামুটি ঘুমিয়ে পড়বেন কিছুক্ষণ পরে। সো দেখেন এই মানুষগুলো কিন্তু এখানে কারণ একটাই, ঘটনাগুলো তারা বলতে চায়। সো সেই প্ল্যাটফর্ম কিন্তু 94.4 জাগো এফএম, ভালোবাসার প্ল্যাটফর্ম। সো সেই জায়গা থেকে ভালোবাসেন বিধায় তিনি এখানে আসছেন। সো প্রথম কোন ঘটনাটা আজকে আপনি আমাদেরকে শোনাচ্ছেন?
আমার প্রথম ঘটনা যেটা, সেটা আমার জীবনের ফার্স্ট যে ভৌতিক এবং প্যারানরমাল যে একটা আমার সাথে ঘটছিল, সব সর্বপ্রথম যে ভৌতিক একটা অনুভব আমার সাথে হয়েছিল, ওইটা নিয়ে আমার প্রথম ঘটনা।
চলুন তার শুনি।
যেটা আমি সর্বপ্রথম দেখছিলাম যে জিনি, সেটা হচ্ছে আমি, সেটা 2011 কি 12 ঘটনা, যখন আমি মানে নাজারা পড়ি, অর্থাৎ কোরআন শরীফ তখন দেখে দেখে পড়ানো হয়। তো মাদ্রাসায় প্রায় ভর্তি হয়েছি 1 থেকে 1.5 মাস হয়ে গেছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের এরপর কোরবানির ছুটি হয়। তো কোরবানির ছুটির আগে একটা টেস্ট পরীক্ষা হয়। তো যখন টেস্ট পরীক্ষা, শনিবার টেস্ট পরীক্ষা শুরু, বৃহস্পতিবার পড়ালেখা সব ফিনিশ করে আমি শুক্রবার দিন সকালে বাসায় গেছি। এরপর বিকালবেলা আসার কথা, কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমি আর ফিরে আসতে পারি নাই, মাদ্রাসায় সময়মতো আসতে পারি নাই। তো দেখা গেছে রাত্রে আসছি। আমি যখন আসি তখন প্রচুর ঝড় ছিল আর অনেক বন্যা, অনেক মানে বিজলি এবং বজ্রপাত হচ্ছিল। তো একটা সময় আমি অনেক কষ্টে মাদ্রাসায় আসার পরে, যখন মাদ্রাসায় আসলাম রাত্রির বেলা, আমার আসতে আসতে প্রায় 11:30 বেজে গেল, আর তখন 10:30 কি 10:30 ভিতরেই সবাই ঘুমিয়ে যেত। কিন্তু এই যে লেট হওয়ার কারণে আমি এসে দেখলাম যে আমার জায়গাটা পড়ছে আর একদম এই ঈশ্বর সামনে, দরজার সামনে। তো ওখানে ঘুমানোর পরে ওখানে শুইলাম রাত্রির বেলা, আমি একদম মানে স্বাভাবিকভাবে ছিলাম। শোয়ার পরে হঠাৎ যখন আমি বাম কাঁধ ধরলাম, প্রথমে আমার পায়ের উপর দিয়ে আমার মানে এক ধরনের তুলার চেয়েও নরম একটা কিছু আমার পায়ের উপর দিয়ে চলে গেল। এখানে ঝড় বৃষ্টি হচ্ছে এবং কারেন্টও নাই, মাদ্রাসায় জেনারেটর ছিল সেটাও কোনো কারণে আর কি সমস্যা হওয়ার কারণে চালাতে পারতেছিল না এবং কারেন্টও ছিল না। তো আমি ওই অবস্থায় শুয়ে আছি, তো আমার পায়ের উপরে যখন একবার গেছে, একবার গেল, তো আমি অনুভব করলাম, কিন্তু আমি সেটা গর্জ করলাম না বা সেটা দিয়ে কোনো ভ্রুক্ষেপ করলাম না। যখন দ্বিতীয়বার যখন যায়, তখন আমার হঠাৎ ই হলো, মানে অনুভব করলাম যে এটা তো স্বাভাবিক কোনো বিষয় না, অবশ্যই এখানে কোনো সমস্যা আছে। তো আমি দ্বিতীয়বার যাওয়ার পরে আমার হঠাৎ করে, আমি ওই বাম কাঁধ হয়ে শুয়েছিলাম, তো তো আমার চোখ, আমি চোখ খুলে দেখলাম নিচ থেকে একদম জমিনে, ওই ওখান থেকে একদম দেয়াল পর্যন্ত এত লম্বা একটা সাদা অবয়ব, মানে পুরোটাই সাদা অবয়ব, পুরোটাই মানে পশম দিয়ে ভরা এবং পুরোটাই সাদা। তার তার আলোয় শুধু তার যতটুক এরিয়া ততটুককে মানে সে ঘিরে রাখছে তার আলো দিয়ে, এতটুক, এত অন্ধকারের ভিতরেও এই এতটুক আলোতেই সে আছে। আমি এটা দেখার পরে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, আমি আমার মানে কিছু বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। তো যখন এই অবস্থা দেখলাম, আমি কি যে করবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে আমার পাশে যে সিটি যে ছিল, যে ঘুমাচ্ছিল, তাকে ইশারা দিব, এ অবস্থাতেই আমি দেখলাম হঠাৎ ওটা না, ওটা উদাও হয়ে গেল আমার চোখের সামনে, সেটাই উদাও হয়ে গেল। তো উদাও হয়ে যাওয়ার পরে আমি তাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, ভাই দেখো তো তুমি কি কিছু অনুভব করতে পারছো? বলতেছে কি ভাই, কি সমস্যা হচ্ছে? বলতেছে যে ভাই, আমি বললাম যে আমার পায়ের উপর দিয়ে কিছু একটা গেল, অনেক মানে একদম তুলতুলে এবং নরম, তুলার চেয়েও নরম। তো ও বলল হ্যাঁ এটা তো আমি অনুভব করতে পারছি। তো এটা বলার পরে আমি বললাম যে তুমি অনুভব করতে পারছো তো আমাকে ডাক দিবা না? তো ও বলল যে ভাই আমি ওটা ওরকম কিছু মনে করি নাই, আমার পায়ের উপর দিয়ে শুধু একবার গেছে। আমি বললাম ও, আর এত মানে মারাত্মক অবস্থা। তো ও বলতেছে আমার জিনিস করলো তুমি কি দেখছো? আমি কি বললাম আমি এই দেখছি। আমাদের এমাঝে এই গল্পটা প্রায় 10 মিনিট, 8 কি 10 মিনিট হচ্ছিল, এরই মাঝে আমাদের বাবুরচিখানা থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, এবং এই মানে এই চিৎকারের আওয়াজ বিকট একটা আওয়াজ, যেটা মানে ভাষায় বুঝাতে পারবো না আপনাদেরকে। তো এই চিৎকারের আওয়াজ শোনার পরে আমিও হতভম্ব হয়ে গেলাম, ও হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আমরা অবাক দৃষ্টি দুজন দুজনে তাকিয়ে আছি যে কি হলো, হঠাৎ কি হলো, আবার এদিকে কারেন্টও নেই। তো দুজনই দৌড় দিয়ে গেলাম বাবুরচিখানায়, বাবুরচিতে যে থাকার জায়গা সেখানে গেলাম। ওখানে দুইজন বাবুরচি ছিল, একজন দুজন একসাথে ঘুমানোর সিস্টেম ছিল কিন্তু ঘুমাতো না, একজন আলাদা ঘুমাইতো একজন আলাদা ঘুমাইতো তাদের পার্সোনাল কারণে। তো আমাদের বাবুরচিখানাটা, আমার যে আমাদের যে থাকার রুমটা ছিল সেটা ছিল একদম মাদ্রাসার যে নিস্তালায়, নিস্তালা ভবনের মানে ভবনের নিস্তালায় যে পাশের যে টয়লেট ওই সেটটা ছিল উজুখানা, আর এক প্রান্তে ছিল আমাদের রুম, অপর প্রান্তে ছিল মাদ্রাসার অপর প্রান্তে ছিল বাবুরচিখানা। তো আমরা দুজনই মানে হতভম্ব হয়ে দৌড়ে গেলাম যে আসলে কি হইতাছে, এদিকে কারেন্ট নাই, আমাদের কাছে ফোন নাই, অন্ধকারের ভিতরে আমরা কিভাবে যাব। তো একজন একজনকে ধরে 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 দেয়াল ধরে ধরে হাঁটতে লাগলাম, হাঁটতে লাগলাম, কয়েকবার হসট খেলাম। আমি যখন হেঁটে সেই বাবুরচিখানার দিকে যাচ্ছিলাম, তখনই আমার মানে গা ঘেসে কিছু একটা চলে গেল, আমার পুরা গা শীতল হয়ে গেল। তো গা শীতল হয়ে যাওয়ার পরে ঠান্ডা ভাব, আর আমার এর মাঝেই ওর আবার মানে গা ভার হয়ে গেছে, বলতেছে ভাই আমি আর যেতে পারতেছি না, আমার অনেক মানে কষ্ট হইতেছে, আমার কেমন জানি আমার পাটা জমে গেতেছে, আমি সামনে আগে যেতে পারতেছি না। তো আমি বললাম আমার সাথে একটু আসো, আমি তো একা যেতে পারবো না, এত রাতে এমনি অন্ধকার, আর তাছাড়া বজ্রপাত হচ্ছে এখানে, ঝুম বৃষ্টি, এই অবস্থা, এই রাতে তো যাওয়া, একা যাওয়া তো ঠিক হবে না। তো এই কথা বলতে বলতে একটু সামনে আগালাম, একটু সামনে আগাতেই কারেন্ট চলে আসছে। তো কারেন্ট চলে আসার পর আমরা দৌড়ে গেলাম, দৌড়ে যাওয়ার পর দেখলাম যে ওই রুমে যে বাবুরচিটা ছিল তার মাথাটা নিচের দিকে, মানে সে শুয়েছিল কিন্তু তার মাথা মানে বডির অর্ধেকটা নিচের দিকে ঝুঁকে গেছে আর বাকি অংশ উপরের দিক, মাথার অংশ নিচের দিক চলে গেছে। এই অবস্থায় তার মানে মুখ দিয়ে এবং নাক দিয়ে অনবরত শুধু রক্ত বের হচ্ছে। তো এটা দেখার পরে মানে আমরা ভয়ে আমাদের গা শিহরণ হয়ে গেল, আমাদের গা শিহরণ সৃষ্টি হলো, আসলে এটা কি হলো? পরে আমরা ধরে উঠানোর পরে ওনাকে উঠালাম, যখন উঠালাম উঠানোর পরে উনি বললো যে আর যদি উনি অনেক অবস্থা খারাপ, উনি পানি টানি দিয়ে যখন ই করলাম হুঁশ ফিরালাম, তো আমরা ওনাকে নিয়ে হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে যাওয়ার উনি বললেন যে আর দশটা মিনিট যদি কারেন্ট যদি না আসতো তাহলে ও আমাকে মেরেই ফেলতো, একদম মানে একদম মেরেই ফেলতো দশটা মিনিট যদি কারেন্ট না আসতো। তো এই ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, সো আমরা প্রথম ঘটনাটা শুনছিলাম আজকে আমাদের যিনি সর্বশেষ অতিথি তার কাছ থেকে, এবং আশা করি আপনার প্রথম ঘটনাটা ভালো লেগেছে যারা শুনছেন এই মুহূর্তে অডিয়েন্স। এনিওয়েজ, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, এবং সঙ্গে রয়েছে আমি আর্য অপূর্ব, এবং শেষ মুহূর্ত পর্যন্ত আই হোপ আপনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আশিকুর হক চৌধুরী জয়েন করে আছেন, মিনহাজ আছেন আমাদের সাথে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি রাইসা আছেন আমাদের সাথে, সাফওয়ান জয়েন করে আছেন, দেখতে পাচ্ছি লিঙ্কন জয়েন করে আছেন, এবং আছেন আমাদের সাথে রাকিব এসান। থ্যাংক ইউ সো মাচ। যদি পরবর্তী এপিসোডে আপনি আসতে চান ভূত স্টুডিওতে, খুবই সহজ, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশনটা লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। তো মোটামুটি কিন্তু রাত এই মুহূর্তে বেশ ভালো, রাত যত গভীর হয় তত বেশি আসলে এই ধরনের গল্পগুলো শুনতে আমাদের ভীষণ রকম ভালো লাগে। চলুন আমরা দ্বিতীয় ঘটনা শুনি আহমেদ ভাই। আহমেদ ভাই, আমরা এখন দ্বিতীয় যে ঘটনাটা শুনবো এটা কোথাকার ঘটনা?
আচ্ছা, এটা ওই মাদ্রাসারই ঘটনা, ওই মাদ্রাসাকে কেন্দ্র করে, যেখানে আমি হেফসখানে পড়ি, নাজার শেষ করার পর হেফসখানে শুরু করি। আমার যখন প্রায় 22 কি 23 পারা হয়ে গেল,
জি,
ওই সময় ঘটনা। তো রাতের বেলা আমরা সবাই ঘুমিয়ে আছি, আর যেহেতু হেফসখানা তাই একটু মানে যদিও 10টার দিকে ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের কিছু আমল আছে সেটা করে তারপর ঘুমাতে হয়, কিছু নিয়ম আছে সেটা মেনে ঘুমাতে হয়। রাতে ঘুমানোর পরে তো রাতের বেলা মানে আমরা ঘুমিয়ে গেছি, প্রায় 2:15 কি 2:30 দিকে হঠাৎ একজনের চিৎকারের আওয়াজ আমাদের সবার ঘুম ভেঙে গেছে। তো সবাই উঠার পরে জেগে গেল, আর যার সমস্যা হয়েছে তার 2 বেড পরে আমার বেড ছিল। তো তার চিৎকারের আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেছে। তো আমরা সবাই উঠে দেখলাম যে হুজুর এসে ওকে একটু ঝাড়ফুঁক করছে। তো এভাবে পরে হুজুর বলে কিছু হয় নাই, তোমরা ঘুমিয়ে পড়ো, আমরা ঘুমিয়ে পড়লাম। ফজরের পরে নামাজ আলাকে উঠা হয়, সব মানে আমাদের নিয়মকানুন নিয়মতান্ত্রিক সব ক্লাস শেষ করে নামাজের পরে ওনাকে ঘিরে আমরা বসলাম যে আসলে রাতে কি হইল, যে আপনি যে হঠাৎ করে চিৎকার দিলেন এর কারণটা কি? তো উনি বলল যে আমি রাতের হঠাৎ আমার চোখ মানে আমার ঘুম ভেঙে গেছে, আমার চোখ খুলে আমি দেখতেছি যে এই রুমের অপর প্রান্ত থেকে একটা কালো অবয়ব আমার দিকে আমাদের এখান দিয়ে আর কি আসতেছে, অনেক বড়। আর তার মানে সে যে কালো অবয়বটা যে আসতেছে সেটা মানে সে যে আসতেছে তার উড়ে উড়ে আসতেছে আর কি, নিচ থেকে তার এক হাত উপরে আর কি তার পা, এই অবস্থায় সে আসতেছে। আর কালো অবয়বটার চোখ মানে রক্তের মতো লাল হয়ে আছে, আর তার কিছু দেখা যেতেছে না, শুধু একটা অবয়ব দেখা যেতেছে। আর সে যে আসতেছে তার এই আসা অবস্থাতেই মানে কেমন যেন একটা কালো এক ধরনের ধোঁয়া চারদিকে ছড়িয়ে যাচ্ছে, আর সব জায়গায় অন্ধকার হয়ে যাচ্ছে। আমি তার পাশে বলতেছি আর কি, তো সবদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, এই অবস্থায় সে আসতেছে। তো আমি দেখে মানে আমি নড়তে পারতেছি না, চড়তে পারতেছি যে আমার পুরো শরীর একদম মানে ই হয়ে গেছে, স্টল হয়ে গেছে আর কি, একদম পাথরের মতো অবস্থা হয়ে গেছে। তো ওই জিনিসটা আমার দিকে আসতেছে, আমার দিকে তাকে আগে আগে আসতেছে, আমি চিৎকার করতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। একটু পর জিনিসটা আমার উপরে চড়ে বসছে, চড়ে বসার পরে মানে যখনও আমার গলায় মানে টিপ দিল যে আমাকে মানে মেরে ফেলার জন্য গলায় যখন টিপ দিছে, আমার শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিল, আমি একদম মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল। তো ও বলতেছে যে তখন আমার এতটাই কষ্ট হচ্ছিল যে আমি কিছু করতে পারতেছি না, আমার পুরো শরীর তো জম হয়ে গেছে। তো আল্লাহর কি কুদরত, আলহামদুলিল্লাহ, ও বললো যে হঠাৎ করে আমি আমার মানে ডান পাতা নড়াতে পারছি, আর ডান পা নড়ানোর কারণ আমি পিছন দিয়ে একটা আস্তে করে ওকে মানে পিছন থেকে কিক করার পর ওই জিনিসটা মানে গোল হয়ে আগুনের একটা গোলা হয়ে সামনে জানালা ছিল, ওই জানালা দিয়ে উড়ে চলে গেছে। তো যখন আমি তাকে মানে হিট করি তখন আর কি যে চিৎকারটা হচ্ছিল হয়েছিল ওটা আমার ছিল না, বরং ওই জিনিসটার ছিল, ওই জিনিসটার বিকট আওয়াজ আওয়াজে তোমাদের ঘুম ভাঙছে, আমার কোন চিৎকার ছিল না। তো এইভাবে ওই রাত কাটলো। দ্বিতীয় রাতের ঘটনা, দ্বিতীয় রাতে ওই জিনিসগুলাই এবার বিড়ালের রূপ নিয়ে গেল মাদ্রাসায়, ওই ওই জায়গায় আসলো। তো ওই জানালা দিয়ে ঢুকছে এবার। তো ঢোকার পরে এবার যে হুজুর ওই প্রথম রাতে এই ছেলেটাকে ঝাড়ছিল ওই হুজুরের উপরে ওরা আক্রমণ চালাইছে। আক্রমণ চালানোর পর ওই আপনার কটা খাম মানে আচর করছে, নখের আচর হুজুরের গায়ে লাগছে কয়েকটা। তো হুজুর কোনো যখন হুজুর ঘুমন্ত ছিলেন এ কারণে হুজুর প্রথম দিক দিয়ে বসতে পারেন নাই এবং নিজেও ওরকম নিতে পারেন নাই, তো প্রিপারেশন নিতে পারেন নাই। তো যখন আচর করার পর হুজুর ঘুম ভাঙছে, তখন ঘুম থেকে উঠলেন, দেখলেন যে হুজুর বলতেছেন যে অনেক লম্বা তিনটা বিড়াল দেখলাম যে আমার এদিকে আশেপাশে ঘুরতেছে আর একটা আমার দিকে অনেক মানে গম্ভীর ভাবে তাকিয়ে আছে। তো হুজুর পরে বললেন যে এই ধরনের ঘটনা, তো এরপর হুজুর মানে কোনোভাবে ঝাড় বুক করে নিজেকে ই করে তাড়িয়ে দিলেন। এটা গেল মানে দ্বিতীয় রাতের ঘটনা। তৃতীয় রাতের যে ঘটনাটা, ওই রাত এই দুইটা ঘটনা আমাদের মাদ্রাসায় ঘটতেছে, আমাদের হেফসখানায়। তো এত কিছু হওয়ার পরেও মানে হুজুররা পরে মিটিং এ বসে আসলে কি করা দরকার, আমাদের এই ঝামেলা করতেছে, আমাদের তো কিছু করা দরকার, এভাবে কতক্ষণ থাকা যায়। তো তৃতীয় রাতে কোন ওস্তাদ ঘুমান নাই, প্রতিটা তালা ওস্তাদরা প্রতিটা রুমে ওস্তাদরা জেগে আসছেন যে আসলে আজকে যদি কিছু হয় তাহলে আমরা এটা দেখব কি হয় সমস্যাটাকে। তো ওই রাতে আমি আবার মানে সবাই যখন ঘুমায় যাওয়ার পর আমি আবার বারান্দা মাদ্রাসার বারান্দায় নামাজে দাঁড়ালাম দুই রেখাত নামাজের নিয়তে। আমি যখন নামাজের প্রথম সূরা ফাতিহা শেষ করি তখনই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে মানে আমি কিছুটা ইতস্তত বোধ করছি, তবে আমি আমার তেলাওয়াত চালিয়ে গেছি। সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, প্রায় ১১ আয়াত তেলাওয়াত করার পরে যখন ওখানে আসে থামলাম মানে বিকট আওয়াজে সব মানে মনে হচ্ছে বাচ্চা কান্নার আওয়াজ আর বিড়ালের কান্নার আওয়াজ, এই দুই আওয়াজ সংমিশ্রিত একটা আওয়াজ তৈরি হয়েছে পুরো মাদ্রাসাকে মানে ই করে ফেলছে আর কি, উঠিয়ে ফেলছে আওয়াজটা, এত বিকট আওয়াজ। তো আমি যতটা আয়াত যতটা পড়ছি তাদের আওয়াজ ততটা বাড়ছে। তো আমি ভাবছি যে নামাজে আছি সমস্যা নেই, কিছু করতে পারবে না, হয়তো কিছু করার কোনো ই হবে না, আমি না তো আমি তো নামাজেই আছি। এইভাবে আমি আমার তেলাওয়াত চালিয়ে যেতেছি, কিন্তু দেখতেছি যত আমি আগাইতেছি তত ওরা আরো মানে আমাদের আমার উপর আরো চড়াও হচ্ছে। তো পরে আমি দ্রুত রুকু শেষ করে নামাজ দ্রুত শেষ করলাম, কিন্তু যখন একদম শেষ বসে গেছিলাম তখন আমার অনুভব হলো যে আমার পিছনে মানে কিছু একটা আছে যে আমি নামাজ শেষ করা মাত্রই আমার উপরে কিছু একটা করবে, এরকম একটা অনুভব হওয়ার পর আমি দ্রুত নামাজ শেষ করেই আমি দৌড়ে চলে গেলাম রুমের ভিতর। তো বিকট আমি রুমে গিয়ে হুজুরকে জানালাম, হুজুর এই বিকট আওয়াজ আসছে আপনারা কি শুনছেন কিনা। হুজুর বললেন না এরকম কোনো আওয়াজ শুনিনি। তো এভাবেই ওই রাতটা কেটে গেল। আমি দ্রুত আমি নিজে সবকিছু ই করে আমল টামল করে আমি ঘুমিয়ে পড়লাম। চতুর্থ রাতে রাত্রিবেলায় ওরা এরকম ছয়টা বিড়াল এরকম ভাবে আমাদের হেসখানার দিকে সামনে এসে মানে তারা নিজেদের ভাষায় মানে বিকট আওয়াজে এক ধরনের কিছু বলতে দিতেছে। তা আমাদের ওস্তাদরা আসছেন, আসার পরে বললেন যে হুজুর মানে প্রত্যেকটা ওস্তাদের হাতে লাঠি ছিল, ওনারা আয়সা মানে আমল টামল করে আটকানোর পরে আমরা সবাই ঘুমে, আমরা সবাই কিছু জানি না, পরের দিন ওস্তাদরা বলছেন আর কি। তো আটকানোর পরে ওনারা জিজ্ঞেস করলো কি চাস তোরা, তো বলতেছে আমরা কিছু চাই না, একটা বিড়াল দেখে ইশারা করে ওরা নিজেদের ভাষায় বলতেছে যে ও অনেক কিছু চায়, ও কিছু চায়। তো বললো কি সমস্যা কি হয়েছে, বলতেছে যে মূলত এই মাদ্রাসাটাতে শুরু দিক দিয়ে একটা ওস্তাদ থাকতেন যিনি সাতটা জিন পালতেন, ওই সাতটা জিনের মধ্যে মানে সব কয়টা জিনই সমস্যা করত, বিড়াল উনি মানে সমস্যা করার কারণে উনি ওই ছয়টা জিনকে নিজে কোন একভাবে মানে কতল করেন আর কি, আর বাকি একটা জিনকে উনি মাফ চাওয়ার কারণে ছেড়ে দেন। ওই একটা জিনই প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের এখানে আসছে, ওই একটা জিনের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের এখানে আসছে ই করে। পরে হুজুর বললেন যে তোদের চাওয়া কি, তোরা কি চাস, তো আমাদের কিছু জানো, আমরা ডিস্টার্ব করবই, এরকম বলার পরে হুজুর আমাদের ওস্তাদরা রাগ করে ওনাদের ওর উপরে মানে চড়া হয়ে বেতরাঘাত করার কারণে, পরে অনেক বেতরাঘাত করার কারণে পরে এগুলোকে ভাগায় দিচ্ছেন। পরের দিন আর কি সব ওস্তাদ মিটিং করে মাদ্রাসা বন্ধ করা আর কি, চারদিক দিয়ে কোনো সমস্যা না হয়, কোনো ধরনের জাদুটনা বা কিছু না হয়, এই একটা ফয়সালা করে ওনারা সিদ্ধান্ত নিয়ে কাজ করছেন। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, আমরা দুটো ঘটনা শুনে ফেললাম আহমেদ ভাইয়ের, আহমেদ ভাইয়ের কাছ থেকে আমরা আরো একটা ঘটনা শুনবো, বাট তার আগে নিয়মগুলো আরেকটাবার বলতে চাই। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এই মুহূর্তে প্রাণ পটাটা চিপস না বিস্কিট, এইটা যদি আপনি এখনো ট্রাই না করে থাকেন কালকে অবশ্যই একটাবার ট্রাই করবেন। অলরাইট, সো টেক্সট প্যানেলে অনেকগুলো বন্ধু, যেমনটা জুনায়দ বলছেন তিনি সবসময় জাগো এফএমের সঙ্গে থাকেন এবং ভালোবাসেন ভূত স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে আফরিন, আছেন আমাদের সাথে মিন, জয়েন করে আছেন আমাদের সাথে এই মুহূর্তে কুমিল্লা থেকে, আর আছেন আমাদের সাথে এই মুহূর্তে হালিশহর থেকে দেখতে পাচ্ছি রিয়াদ ভাই, এবং তিনি বলছেন যে ঢাকা আসলে কখনো তার গল্পগুলো তিনি শেয়ার করবেন, মোস্ট ওয়েলকাম। সো যারা কুমিল্লা এবং চিটাগং থেকে যারা শুনেন এবং দেখেন আমাদেরকে, তাদের জন্য যে মেসেজটা থাকবে, কিংবা আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বন্ধু দেখেন, সো আপনি ঢাকা স্টুডিওতে এসে ঘটনাগুলো বলতে পারবেন খুব সহজ। যদি আপনি কোনো কাজে ঢাকা আসেন এবং সেই সপ্তাহ যদি ব্যাটে বলে মিলে যায়, তাহলে কিন্তু আপনি ঘটনাগুলো বলে যেতে পারবেন। বাট আপনি আগে রেজিস্ট্রেশন করুন, ওভার ফোন আমরা কথা বলি, দেন আপনি অনেক ব্যাপারে অনেক ক্লিয়ার হয়ে যাবেন। শুধু এতটুকু বলছি, আগে রেজিস্ট্রেশন করুন, যদি আপনার কাছে গল্প থেকে থাকে ঝটপট করে রেজিস্ট্রেশন করুন। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। আহমেদ ভাই শুনি আপনার সর্বশেষ ঘটনাটা।
আচ্ছা, এটা আমার সর্বশেষ ঘটনা, তো এটা আমার নিজের সাথে ঘটা অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। এটা আমি রমজানের অনেক দিন আগে আমি ভোলায় দুইটা তারাবি ঠিক করি, দুই জায়গায় দুইটা তারাবি ঠিক হয়েছে, ঠিক হওয়ার পরেও দুইটা তারাবি আমার আর কি ক্যান্সেল হয়ে গেছে। রমজানের এক সপ্তাহ আগে আমি জানতে পারছি দুইটা তারাবি আমার ক্যান্সেল হয়ে গেছে কোনো কারণে। তখন গরম ছিল, আমারও মানে টেনশন অনেক, যে দুইটা তারাবি ঠিক করলাম ক্যান্সেল হয়ে গেল, আমি করবোটা কি, আর ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় তারাবি সহজে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় রমজানের আগে এক সপ্তাহ আগে, তাছাড়া রমজানের দুই মাস আগে থেকে ঠিক করে রাখতাম। তো যখন আমি টেনশনে পেরেশানে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমালাম, তো রাত্রে আমি স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ছি, রাত্রে হঠাৎ আমি স্বপ্ন মানে স্বপ্নে দেখতেছি, রাত প্রায় সোয়া তিনটা কি সাড়ে তিনটার দিকে আমি স্বপ্নে দেখতেছি যে আমার বাবা মার চেহারাগুলো একদম, চেহারা কোনো গোস্ত নেই, পুরোটাই কঙ্কাল, মানে চেহারাতে কোনো গোস্ত আমি দেখতে পারতেছি না, পুরোটাই কঙ্কাল, দুজন মুখ অনেক বড় করে মানে আমাকে মানে অনেক বড় করে মানে বিকট আওয়াজ চিৎকার করতেছে। তো তাদের আওয়াজে আমাদের আমার মানে কি বলবো, আমি বুঝতে পারতেছি না তাদের আওয়াজটা কিরকম ছিল, খুব বিকট আওয়াজ। তো যখন চোখ খুললাম দেখলাম যে আমার বাবা পাশে আর আমার মা দৌড়ে আসতেছেন। তো আমি তাকিয়ে দেখলাম যে মূলত আওয়াজটা ওনারা করে নাই, আওয়াজটা আমার আমার থেকে হয়েছে, মানে আমি মুখ আ করে আওয়াজ করতেছি, এরকম বিকট আওয়াজ করতেছি। তো আমি বসেছিলাম এভাবে, তো আমার ছোট ভাই আমার পাশেই ঘুমায়, ও আমার হাত মানে হাতে হাত মানে মাথা রেখে ও কাঁপতেছে, ওর পুরো শরীর কাঁপতেছে। তো আমি এই দেখে আর কি একটু মানে ই করে গেলাম, ভয় পেয়ে গেলাম আসলে কি হলো। আম্মু দ্রুত লাইট জ্বালালেন, কিন্তু আম্মু লাইট জ্বালানোর আগেই আমাদের মানে বিছানার বাম দিকে একটা ছোট একটা টেটিবিল আছে, টেটিবিলে ছয়টা বোতল রাখা ছিল, পুরা ভরা বোতল, একদম পুরা ভরা। এই বোতলগুলি এক এক করে মানে কোনো বাতাস ছাড়া কোনো কিছু ছাড়া এক এক করে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আমি আর কি এরপর লাইট জ্বালানো হলো, পরে আমার আম্মু এসে বলতেছে এটা কিভাবে মানে কিভাবে হলো এটা হঠাৎ করে এই ঘটনা। পরে আমার আম্মু বলতেছে, আমি বললাম যে হয় তাই তো। পরে ক্যালকুলেশন করে দেখলাম যে আসলে ওই জিনিসটা আমার উপরে ভর করছে। প্রথমে ভর করার পর মানে আমাকে স্বপ্ন যুগে এক ভিন্ন জগতে নিয়ে গেছে, খারাপ জগৎ। ওখানে আমার মা বাবার একটা অভাব দেখাইছে, আমাকে ভয় দেখাইছে বা আমাকে আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু যখন আমি উঠে বসছি, উঠে বসার সাথে সাথেই ওই জিনিসটা আমার ভাইয়ের উপর দিয়ে মানে ডিঙ্গিয়ে, আমার ভাইকে ডিঙ্গিয়ে ওই বোতলগুলি কয়েকটা মানে ফেলে রেখে চলে গেছে। তো চলে যাওয়ার পর এইবার ফজরের সময় হলো, আমার মা ওই ফজরের আগে ঘটনা এই ঘটনাটা আমার, আমরা সবাই তিন, আমার আব্বু, আমরা দুই ভাই, তিনজনই নামাজ পড়তে চলে গেলাম। আমার আম্মু একাই ঘরে ছিলেন, নামাজ পড়তেছিলেন। উনিও নামাজের পর অনুভব করলেন যে কেউ ওনাকে আর কি ওনার উপর ভর দিয়ে আসেন, মানে মনে হচ্ছে যে ওনার উপর একদম আর কি কোন একটা ভারী জিনিস ওনার উপর ভর করে আসে। তো উনি কি করবেন, কিছু পড়তে না পারতে, কিছু পড়তে পারতেছে না, তো যা মনে আসতেছে, মুখে যা আসতেছে, হাতে তসবি ছিল, উনি ওইটা পড়তে শুরু করলেন। পড়তে পড়তে এক সময় ওই জিনিসটা হালকা হয়ে গেল, জিনিসটা চলে গেল। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা।
তিনটা ঘটনা আমরা শুনে ফেলাম আমাদের সর্বশেষ যিনি অতিথি আহমেদ ভাই। আহমেদ ভাই পুরো নামটা কি জানি আপনার?
আহমেদ ফয়সাল।
আহমেদ ফয়সাল, আহমেদ ফয়সাল ভাই খুব ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক দোয়া রইল।
আর একটা ঘটনা যেতে বলতে দিতে, আপনার রেডিও স্টুডিও নিয়ে ক্রেন দিকে একটা ঘটনা আমার আছে, যদি বলতে দিতেন অনুমতি দিন।
জি বলুন, শুনতে চাই।
আচ্ছা, আমি বোধ, আমি এই বোধ স্টুডিও অনেক আগে থেকে শুনি, যখন থেকে আমার ফোন, যখন থেকে আমার ফোন আর কি আমার হাতে আসছে। তো মাদ্রাসায় তো টাচ ফোন একদম নিষিদ্ধ, তো বাটন সেট ফোন চালাতাম, তো ইয়ারফোন দিয়ে শুনতাম এবং এটা আমার মিস হতো না।
আচ্ছা,
তো আমি যে রাতে ঘটনাটা ঘটে ওই রাতে এখানে একটা রাকি আসছিলেন, উনি পাঁচটা ঘটনা বলছেন ওনার রুকায়া সম্পর্কে, রুকায়া কেন্দ্রিক পাঁচটা ঘটনা উনি বলছেন। তো
খুব সম্ভবত পঞ্চগড় থেকে,
সম্ভবত, আমার অতটা খেয়াল নেই। তো পাঁচটা ঘটনা বলছেন, তো ঠিক সোয়া এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে উনি বলতেছিলেন। তো তখন আমার ওস্তাদের, আমাদের রুমের ভিতরে, আমাদের ওস্তাদের রুম, আমিও মন দিয়ে ঘটনা শুনতেছিলাম অনেক মনোযোগ দিয়ে, আর আমি ডানকা থেকে শুয়েছিলাম। শুনতে শুনতে আমাদের ওস্তাদ রুমের লাইট জ্বালানো, আমাদের রুমের লাইট অফ করে দিয়েছে। ওস্তাদ অধ্যয়ন মানে চর্চা করেন বা মোতালা করেন, উনি ওনারা কিতাব অধ্যয়ন করেন, তো ওনার লাইট জ্বালানোই পড়তেছেন। আর আমাদের রুমের যত ছাত্র ছিল, এর মধ্যে দুইজন ছাত্র আমার মাথার উপরে বসে আছেন, মানে উপর দিকে, মানে আমি শুয়ে আছি তার উপর দিকে, আর বাকিরা নিজেদের কাছেই ব্যস্ত ছিলেন। বতিষ্ঠ উনি যখন তিন নম্বর ঘটনাটা বলেন, ওই যে একটা মেয়ে উপরে উঠে গেছিল, ওই ঘটনা যখন উনি বলেন, তখন হঠাৎ আমি খেয়াল করলাম যে আমার উপর মনে হয় পাঁচটা মহিষ যে বসাইলে যে অবস্থা হয়, মানে পাঁচটা মহিষ আমার উপর যদি ভর করে যেতে, তাহলে যে একটা অবস্থা আমার হয়, একটা মানুষের হয়, আমার উপর মনে হয় আমার উপর কেউ পাঁচটা মহিষ এভাবে বসিয়ে দিছে একদম পুরো। আমার এতটা শরীর ভার হয়েছিল, আমি বুঝতে পারবো না। আমি তখন আমার দম আটকে যেতেছিল, তখন চিন্তা, আমি এই অবস্থায় চিন্তা করতেছি, আমি লড়তেও পারতেছি না, কিছু করতে পারতেছি না। তো আমি চিন্তা করলাম যে এখন যদি আমি চিৎকার করি তাহলে সবাই ভয় পেয়ে যাবে, আর যদি আমি চুপ করে থাকি তাহলেও আমার শেষ করে দিবে। তখন আমি কিছু বুঝে না উঠতে পেরে বিসমিল্লাহ বলে জোরে মানে শরীরটা নাড়া দিয়ে উঠছি। উঠা বসার সাথে সাথে আমি আমার জায়গায় হাত দিছি, কোন জায়গায় আর কি কম মানে কাঁপে নাই, কিন্তু আমার জায়গাটা ভূমিকম্পের চেয়েও বেশি, মানে বাংলাদেশের ভূমিকম্প হয় স্বাভাবিক, এর চেয়েও বেশি মানে বেশি ইতে তাপমাত্রাতে বা গতিতে এসেও বেশি তীব্রতা নিয়ে আর কি ওই জায়গাটা আমার কাঁপতেছিল, এতটা কাঁপতেছিল। আমি অবাক হয়ে গেলাম যে এটা কি হইলো হঠাৎ করে। আর তখনই মানে ওনার ঘটনাটা মিস্টেক হয়ে গেছে, ওই ঘটনাটা, এরপর আমি আর ঘটনা আর কি শোনার ই পারিনি।
অলরাইট, এটা অনেক সময় যেটা হয় যে আমাদের দুর্বল চিত্তের আমরা যে সকল মানুষ থাকি, এবং সব সময় আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে দুর্বল চিত্তের যারা, দয়া করে অনুষ্ঠানটা শুনবেন না, এই অনুষ্ঠানটা ইগনোর করেন। আমরা সবসময় বলে দিই যে যারা আসলে প্যারানরমাল ব্যাপারগুলো আসলে খুব একটা ভালো লাগলেও বাট ফিজিক্যাল কিছু প্রবলেম হয়, সো প্লিজ তারা ইগনোর করেন। আদারওয়াইজ যারা রয়েছেন অন্যান্য মানে আমরা যারা এনজয় করতে মানে এনজয় করি বা ভালোবাসি তাদেরকে বলবো যে আপনারা থাকুন কানেক্টেড। থ্যাংক ইউ সো মাচ। এবং আহমেদ ভাই লাস্ট ঘটনাটা বলবার জন্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও কখনো না কখনো দেখা হয়ে গেলে যেতে পারে। এবং একই সঙ্গে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন কানেক্টেড জাগোয়ে ফ্রম দ্য 4.4 এ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নেব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চমৎকার কাটুক শুক্রবারটা। এবং একই সঙ্গে আর্য অপূর্ব পুরোটা সময় জুড়ে আপনার সঙ্গে ছিলাম কানেক্টেড। ফেসবুকে সার্চ বারে যে আর্য অপূর্ব লিখে সার্চ করবেন এবং সেখানে খুব সহজেই আপনি আমার পেজটা কিন্তু খুঁজে পাবেন ইনশাআল্লাহ।